عید مبارک عید عید مبارک عید مبارک عید
الحمدللہ رب العالمین الصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ پریو نبی صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کرেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল ইসলামী ভাইকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ দর্শক আজকের অনুষ্ঠানে আমরা পুরানো দিনের স্মৃতি প্যাকেজ দেখব এরপরে প্রবাসীদের ঈদের প্যাকেজ দেখব আর মাদানী মুন্নাদের মাদানী ফুল যে প্যাকেজ রয়েছে এটাও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা আসুন আমরা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী নিজাম ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা নিজাম ভাই কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদেরকে
ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াতের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অধিক পরিমাণে নিয়তে কোরআনে কারিমের তেলাওয়াত শ্রবণ করব আমিও তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা যেখানেই থাকি আর যেভাবেই থাকি হয়তোবা আনন্দের দিন অথবা কষ্টের দিন সকল দিনগুলোই আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় আর প্রত্যেকটা সময় সকল দিনের মধ্যেই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা উচিত কখনো এমন যেন না হয় যে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে আমরা ব্যস্ত যেন হয় না যাই আজকে আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ প্রবেশ করবেন সোহেল ভাই আর আমাদের এহসান ভাইকে ওয়েলকাম স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আসুন আপনারা এহসান ভাইকে ঈদ মোবারক জানাই কেমন আছেন হেসান ভাই মাশাআল্লাহ ঈদ মোবারক আমিন জি বসুন ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে সোহেল ভাইও ইনশাআল্লাহ আসবেন স্টুডিওতে দর্শক শ্রোতা আজকে আমরা মুবাল্লিগদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব আর বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়ের সাথে খুবই সম্পর্ক বিষয়টি এমন মেহমানদারি এই ঈদে প্রত্যেকের বাড়িতেই হয়তোবা আমরা কারো বাড়িতে মেহমান হয়ে যাই অথবা কেউ আমাদের বাড়িতে মেহমান হয়ে আসেন এতটুকুই আর যখনই আমরা কারো বাড়িতে যাই মেহমান হয়, তো মেজবানের হক কি রয়েছে, যাওয়ার পূর্বে আমাদের কি করণীয়, যাওয়ার পরে তার বাড়িতে গিয়ে কি করণীয়, ফিরে আসার সময় আমাদের জন্য কি করণীয়, এই সকল বিষয়গুলো আমাদের জানা থাকা অতি প্রয়োজন। অন্যদিকে আমার বাড়িতে মেহমান আসবে, মেহমান আসার পূর্বে মেহমানের জন্য আমার করণীয় কি, এরপরে আপনার মেহমান আসলে তার জন্য কি করতে হবে, চলে যাওয়ার সময়, চলে যাওয়ার পরে কি করতে হবে, এই প্রত্যেকটা বিষয় মেহমানদারি, এই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার, খুবই দরকার। না হয়তো মেহমান আসবে, আমি মেহমান আসার পরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার পরিবর্তে আরো গুনাহ অর্জন হবে, বা গীবত হবে, বা চুগলখুরি হবে, অথবা আল্লাহ তাআলার নাফরমানির যে কথাগুলো, কাজগুলো রয়েছে এর মধ্যে আমাকে ডুবে থাকতে হবে যদি আমরা এই বিষয়গুলো না জানি। আজকের অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করব, মেহমানদার ইনশাআল্লাহ তাআলার সঙ্গে আপনাদেরকে রাখবো। আপনারা মেহমান হয়ে গিয়েছেন কোথাও কারো বাড়িতে, অথবা মেহমান হবেন কারো বাড়িতে, অথবা এখনো মেহমান অবস্থায় আছেন, এখনো অনেক মানুষ মেহমান অবস্থাতেই আছেন, ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে, বা নানার বাড়িতে, নানির বাড়িতে, মামার বাড়িতে বেড়াতে গিয়েছেন, অনেকেই যাবেন। সোহেল ভাইকে ওয়েলকাম জানাই, আসুন সোহেল ভাই। ঈদের তিন দিন অনুষ্ঠানে আজকে সোহেল ভাইকে পেলাম, ঈদ মোবারক জানাই। ঈদের আয়োজন সবাইকে একটু ভিন্ন ভিন্ন লাগে মাশাআল্লাহ, কারো বা কাপড় নতুন, আবার কারো বা লেবাস পরিবর্তন, কেউ বা ইমামা শরীফ নতুন নিয়েছেন, এক একজনের এক একটি আয়োজন রয়েছে ইনশাআল্লাহ তাআলা। কথা বলবো হেসান ভাইয়ের সাথে। হেসান ভাই কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি খান, আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাকে বিশেষ করে সকালের এই যে অনুষ্ঠান, কি আপনাকে নতুন প্রথম পেলাম, তো ঈদ কেমন চললো আপনার, কেমন হলো, ঈদের দিন কিভাবে অতিবাহিত করলেন?
যেহেতু কুরবানি ঈদ, ফজর নামাজের পর একটা প্রস্তুতি, কুরবানি ঈদের যে জামাত রয়েছে, ঈদের জামাতের জন্য একটা প্রস্তুতি নেওয়া, সেটাই নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের নামাজের পর কুরবানির যে গরুর যে বিষয়টা জবাই করার, বা এরিয়ার মধ্যে অনেক ইসলামী ভাই রয়েছেন, তাদেরকেও কুরবানির গরুর যে জবাই করার যে কাজগুলি রয়েছে, তো ওগুলি সম্পন্ন করেই পাশাপাশি মাদানী চ্যানেলকেও সময় দেওয়া,
মাশাআল্লাহ, চ্যানেলের সঙ্গে রয়েছে। তার মানে গোটা ঈদটাই আপনার খুব সুন্দরভাবে আপনি অতিবাহিত করছেন, বাড়িতে বাসায় সময় দিয়েছেন, কুরবানি করেছেন, এরপর আবার মাদানী চ্যানেলকেও সময় দিয়েছেন, মাশাআল্লাহ। সোহেল ভাই কি অবস্থা?
আলহামদুলিল্লাহ, বলতে গেলে এই ঈদ আমার স্মরণীয় একটি ঈদ থাকবে।
আচ্ছা,
কেননা এই ঈদের দিন অন্যান্য সময় আমার ফয়জানে মদিনায় থাকা হয়, ঈদের সময় টোটাল অর্থাৎ পুরো মিলে এবারে যে খুব সুন্দর এবার কাটালাম।
সোহেল ভাই, এবছর ঈদে, এই কোরবানির ঈদে দর্শকের জন্য কি অনুষ্ঠান, কোন বিশেষ অনুষ্ঠান দিয়েছেন আপনি?
আলহামদুলিল্লাহ, সাওয়াজাল মজলিসের পক্ষ থেকে আমাকে নির্বাচন করা হয়েছিল, অর্থাৎ যেন একটি ঈদের অনুষ্ঠান হয়ে থাকে। আর আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ হয়তো জানে যে মাদানী মোনাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয়, আর এরই ধারাবাহিকতা এবারও মাদানী মোনাদেরকে নিয়ে ছোটদের কুরবানির ঈদ, যা মাদানী চ্যানেলে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, এই তিন দিন বিকাল 5:30টায় অন এয়ার হয়। তো এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ কাজ করার সৌভাগ্য হয়েছে,
মাশাআল্লাহ। তার মানে ঈদের যে বিশেষ আয়োজন রয়েছে মাদানী চ্যানেলের, এর মধ্যে ছোটদের কোরবানির ঈদ যে, এটা সোহেল ভাই নিজেই করেছেন আলহামদুলিল্লাহ, আমারও দেখার সৌভাগ্য হয়েছে। আর আপনাদেরকেও, দর্শককে জানানোর জন্য সোহেল ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, যাতে দর্শকেরও থাকে মাথায় যে না, ছোটদের ঈদ, ঈদের অনুষ্ঠানের মধ্যে ছোটদের একটি ঈদ রয়েছে আলহামদুলিল্লাহ।
আসলে মাদানী চ্যানেলের এটাই চেষ্টা থাকে যে ঈদ যেন সবাই উদযাপন করে, এমন না যে ঈদ শুধু যুবকদের জন্য, এমন নয়, আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ ছোট থেকে নিয়ে বয়স্ক, বিশেষ করে আমরা দেখেছি মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কিছু সময় বৃদ্ধাশ্রম, অর্থাৎ যারা বয়স্ক রয়েছে তাদেরকেও ভুলেনি, এমনকি ছোটদেরকেও ভুলেনি, অর্থাৎ এই আনন্দটা যেন সবার মাঝে বিলিয়ে দেওয়া হয় এবং সবাই যেন ভাগাভাগি করে আমরা নিতে পারি, সবাই যেন ঈদটাকে ঈদের মতো উদযাপন করতে পারি। আর আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে তো এটাই প্রচেষ্টা যে মানুষ ঈদের উদযাপন করবে, অবশ্যই করবে, করবে না কেন, তবে শরীয়ত বিরোধী কাজ যেন না হয়, এই কারণে আজকাল দেখা যায় মাদানী মুন্নারা বা ছোট যারা রয়েছে তারা ঘুরতে এক এক জায়গায় চলে যায়, যারা যুবক তারাও এক এক জায়গায় চলে যায়, অনেক সময় দেখা যায় গুনাহের কাজ সংগঠিত হয়ে যায়, কিন্তু মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ ছোটদেরকে শুরু করে বড়দের সবার মাঝে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান থাকে যেন সবাই আমরা দেখতে পারি, আমরা যেন ওই বিনোদনটা পাই।
আসলে মাদানী চ্যানেলের অনেক বড় চেষ্টা, আর আমরা তো আমি তো মনে করব মাদানী চ্যানেলের অনেক বড় কামিয়াব। এবছর আমার কাছে বাংলাদেশের বাহির থেকে সোহেল ভাই দুইটা রাষ্ট্র থেকে, সিঙ্গাপুর আর কোরিয়া থেকে কল আসছে, যেহেতু এদের আমরাও যে ঈদের ছুটিগুলো পাচ্ছি বা ঈদের অনুষ্ঠান করছি, এদেরও এই সময়গুলোতে ছুটি থাকে, ঈদের ছুটি থাকে তাদের। তো সিঙ্গাপুর থেকে এক ইসলামী ভাই বললো যে মাদানী চ্যানেলকে দেখার জন্য এদের এখানে একটা বাঙালিদের ক্যাম্প হয় নাকি, পুরো এরিয়ার মধ্যে বাঙালিরা থাকে, বাংলাদেশিরা থাকে। তো ওখানে এরা বললো যে আমরা বড় করে এলইডি লাগানো হয়েছে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান দেখার জন্য। যেমন আমাদের ঈদের দিন ছিল, এদের ঈদের দ্বিতীয় দিন ছিল। তো ঈদের দিন এরা যতটুকু সম্ভব ঘোরাঘুরি করছে বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু ঈদের দ্বিতীয় দিন আর তৃতীয় দিন, মানে আমাদের ঈদের দিন আর ঈদের দ্বিতীয় দিন, এরা এলইডির মাধ্যমে নিজের এলাকার মধ্যে, যে এলাকায় এরা বসবাস করে ওখানে বড় একটা হল রুমের মধ্যে ভালো সিস্টেম করে, সাউন্ড বক্স লাগিয়ে, টিভি লাগিয়ে, এরপর মাদানী চ্যানেলের অনুষ্ঠান নাকি এরা ওখানেও দেখছে। এবং কুরিয়া থেকে ওটাই বললেন যে আলহামদুলিল্লাহ আমরা যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এর নিচের যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা খালি আছে, এখানে আমরা বড় করে একটা এলইডি লাগানো হয়েছে আর এখানে মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখার জন্য, বিশেষ করে যাতে করে ঈদের দিন আমরা মনে করি এটা যে আমি বাংলাদেশে আছি আর আমি মাদানী চ্যানেলের সাথে আছি, এই আনন্দকে উপভোগ করার জন্য আমরা কি করলাম এই সুব্যবস্থা করেছি। আসলে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ যারাই দেখে আসছেন এই পর্যন্ত বা যারাই দেখতেছেন, আপনারা অনুভব করছেন যে আসলে না মাদানী চ্যানেল আমাদের এই ঈদের আনন্দকেও কতটুকু আনন্দময় করার জন্য চেষ্টা করছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই মজলিস। ফয়জুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত, আমি ফয়জুর রহমান ভাইকে ওয়েলকাম জানাই। আসুন ফয়জুর রহমান ভাই, বসুন আইসা। ফয়জুর রহমান ভাইকে আগে ঈদ মোবারক জানিয়েছি প্রথম দিন, আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ।
ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবো। ফয়জুর রহমান ভাই আপনি তো শুরু থেকে ছিলেন না অনুষ্ঠানের শুরু থেকে, হামদ এখনো আমরা শুনিনি, আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আসলে বলে আমাদেরকেও হামদ শোনাবেন আর দর্শককেও শোনাবেন। আজকের তৃতীয় দিনের হামদ কি আয়োজন আছে আপনার কাছে, কি হামদ কোনটা শোনাবেন?
আলহামদুলিল্লাহ একটি হামদ শরীফ রয়েছে ইনশাআল্লাহ, এটা পড়া সৌভাগ্য অর্জন করছি। আসুন, ভালো ভালো নিয়ত করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে হামদে বারি তাআলা পাঠ করব। আপনারও মাদিনার চ্যানেল দর্শকবৃন্দ সকলে একসাথে পাঠ করার সৌভাগ্য অর্জন করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল মুনা। Allah 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 Banda ke khama karo rahmate khuda tuma Banda ke khama karo rahmate khuda tuma La taqna tu shunechi কুরআনে আমরা তোমার আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব,
বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, আল্লাহ 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 আল্লাহ। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার, প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার, আল্লাহ 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 আল্লাহ। থাকবো যত দিন ভবে শরণ করি যেন মনে, আল্লাহ যতদিন ভবে শরণ করি যেন মনে, মাওলা থাকব যতদিন ভবে শরণ করি যেন মনে, আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার, আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার, আল্লাহ 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 আল্লাহ। শমসু দুহা মোহাম্মদ বদরু তুজা মোহাম্মদ, শমসু দুহা মোহাম্মদ বদরু তুজা মোহাম্মদ, সর্ব শ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার, সর্ব শ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার, আল্লাহ 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 আল্লাহ। অধম গোলাম পাপি বন্দা আমি তোমারি, আল্লাহ 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 আল্লাহ, অধম গোলাম পাপি বন্দা আমি তোমারি, অধম গোলাম পাপি বন্দা আমি তোমারি, যা কিছু আছে ভবে সবই খোদা তোমার, যা কিছু আছে ভবে সবই খোদা তোমার, আল্লাহ 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 আল্লাহ
অনুষ্ঠানের শুরুর দিক থেকে আমরা আল্লাহ তাআলার কোরআনে পাকের তেলাওয়াত এরপর হামদে বারী তাআলাও শ্রবণ করলাম। দর্শক, আজকের বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব আমরা মেহমানদারি, কেননা বিষয় নিয়ে আলোচনা করতেই হবে। আর যে আজকের প্যাকেজ রয়েছে পুরোনো দিনের স্মৃতি তাও দেখবো, আপনাদের কল এস এম এস আমাদের অনুষ্ঠানে চালানোর চেষ্টা করছি, অ্যাড করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শুরুতে যদি আমরা সোহেল ভাইয়ের কাছে আসি, যে আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সোহেল ভাই থেকে কিছু মাদানি ফুল শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ দর্শকদের কল আর এস এম এস এর দিকে যাব, সময় পেলে ইনশাআল্লাহ আমরা প্যাকেজও দেখব। সোহেল ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি মেহমানদারি, যেহেতু ঈদের সাথে মেহমানদারির একটা সম্পর্ক, অন্যান্য সময়ও যদি মানুষ ব্যস্ততার কারণে ঘুরতে বা বেড়াতে খুব কম যায়, ঈদের সময়টা কিন্তু বিশেষ করে কোরবানি দিতে মেহমানদারিটা বেশি হয় একটু, তো কিছু শুরুতে দর্শককে মাদানি ফুল।
আসলে বাস্তবে কি যে দেখা যায় ঈদের সময় প্রায় প্রতিটি মানুষই তার কোনো না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, বা নিজেদের ঘরে অনেক সময় আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, পাড়া প্রতিবেশী আসে, অর্থাৎ মেহমান হয়ে আসে। তো ওই মেহমানের সাথে কিরকম আচরণ করা উচিত আমাদের? আমরা তো মেহমানের সাথে আচরণ করি, তবে ইসলাম আমাদেরকে কি শেখায় এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আর আপনি এই বিষয়টি পছন্দ করেছেন, চয়ন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ যে এই সময় আমরা অনেক আশিকানের রসুল রয়েছেন যারা এই সময় মাদানী চ্যানেল দেখছেন, আর এই সময়গুলোর মধ্যে তারা এই সুন্দর মাদানী ফুল পাবেন, যার দ্বারা আমরা মেহমানের সাথে কিরূপ আচরণ করব তা আমরা জানতে পারবো। মেহমানদারি সর্বপ্রথম আমাদের এক নবী হযরত ইব্রাহিম আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি সর্বপ্রথম মেহমানদারি করেছেন,
সুবহানাল্লাহ,
অর্থাৎ মেজবানকে নিয়ে তিনি খানা খেয়েছেন। আর কিতাবে বর্ণিত হয় ইব্রাহিম আলাইহিস সালাম কখনো 3 জন, কখনো 10 জন, এমনকি এক রাতে তিনি 100 জন মেহমানকেও খানা খাইয়েছেন,
সুবহানাল্লাহ। মেহমানদারি করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের প্রথম কাজ ছিল,
প্রথম কাজ ছিল। পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুবারাকা, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এসেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এমনও যেত অনেকদিন পর্যন্ত নিজে ক্ষুধার্ত থাকতেন। কেন ক্ষুধার্ত থাকতেন? এজন্য যে তিনি মেহমানের সাথে খানা খাবেন, যতক্ষণ পর্যন্ত মেহমান আসতো না তিনি খানা খেতেন না। মেহমান আসলে, মেহমানকে দেখলে তিনি ডেকে নিয়ে আসতেন, এরপর একই সাথে খানা খেতেন। তো এই মেহমানদের করা আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারি দলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুবারাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি এসে কোনো কিছু পায়নি এমন কেউ বলতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে এসেছে, যা চেয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দান করে দিয়েছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অভাবী যে ছিল তাকে দান করতেন, যখন কেউ তার সাথে সম্পর্ক ছিন্ন করতো বা কেউ কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অটুট রাখার চেষ্টা করতেন, অটুট রাখতেন।
কালামের কথা মনে পড়ে গেল, কোন দেতা হে হাজির রহমান ভাই,
কোন দেতা হে দেনে কো চাহিয়ে,
মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইসলামের যুগে প্রিয় নবী রাসূল আরবি সরকারি দলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো কিছু চাওয়া হলে তিনি কখনোই না বলেননি, যখন কোনো কিছু চাইতেন তা তিনি সাথে সাথে দিয়ে দিতেন। একবার এক ব্যক্তি এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চাইলে তিনি তাকে দুই পাহাড়ের মধ্যবর্তী যত ছাগল ছিল তা দান করে দিলেন। তখন ওই ব্যক্তি তার গোত্রের কাছে তার কমের নিকট গেল এবং সবাইকে বললেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন এক ব্যক্তিত্ব যে কাউকে অভাবই দেখতে পারে না, সে সবার অভাব দূর করার চেষ্টা করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এমনও হয়েছে যে তিনি অতিথি পরায়ণতা, যেটা অতিথি মেহমানদারি করতে গিয়ে কখনো নিজে ক্ষুধার্ত থেকেছেন, কখনো নিজের পরিবার পরিজনও ক্ষুধার্ত ছিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু
আলাইহি মেহমানবৃন্দ আমার স্টুডিওতে আগমন করেছেন ইনশাআল্লাহ, সোহেল ভাই থেকে শুনবো আর মাদানী ফুল ইনশাআল্লাহ তাআলা। রেজাল ভাই ওয়েলকাম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা মেহমান উপস্থিত আছেন স্টুডিওতে, বৃষ্টির কারণে হয়তো বা একটু দেরি হয়েছে। দর্শক শ্রোতা আগেও বলেছি ঢাকাতে খুব বৃষ্টি, পানি, এর মধ্যে আসা একটু কষ্টকরই হয়ে থাকে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আমরা আজ শ্রবণ করছিলাম মেহমানদারি বিষয়ে কিছু মাদানী ফুল, ইনশাআল্লাহ তাআলা আরো কিছু মাদানী ফুল আমরা শুনবো জানবো, অবশ্যই আপনাদের কল নিব SMS নিব। দর্শকের এই মুহূর্তে কিছু কল নেওয়ার প্রয়োজন মনে করছি, এরপর ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবো আবার প্যাকেজ বা আলোচনার দিকে। কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি কুমিল্লা থেকে শাহজান কাদের বলছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে, মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগগণকে, সকল আশিকান রাসূলদেরকে কবুল করুন। নাথ খাইস সাহেবের নিকট মাদানী অনুরোধ, তিনি যেন একটি নাথ শরীফ শুনিয়ে দেয়। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনা ওয়ালে।
ওয়াহ ইনশাআল্লাহ তাআলা খুব সুন্দর একটি নাতের কথা বলেছেন। ফয়জুর রহমান ভাইয়ের কাছে অনুরোধ করবো ইনশাআল্লাহ আমাদেরকে যখনই আপনি হাতে সময় পাবেন বা আপনাকে সময় দেওয়া হবে মাদানী মদিনা ওয়ালে নাচটি আমাদেরকে শুনিয়ে দিবেন, যাতে শাহজাহান ভাইও শুনতে পারেন আর আমরা যারা আছি আমরাও শুনতে পারি, অন্যান্য দর্শকও যেন এই নাতের রাসূল শুনতে পান ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জিয়াউল হক তারিখ ইন্ডিয়া থেকে বলছি, হুগলি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর প্রোগ্রাম নিয়ে এসেছেন। আমাদের ইন্ডিয়া তো মাশাআল্লাহ ওসর আতরাম গাঁওয়ে আলহামদুলিল্লাহ কাজ ভালোই হচ্ছে। সকল মুবাল্লিগদেরকে ঈদ মুবারক।
আপনাকেও ঈদ মুবারক মাশাআল্লাহ। আসাম হয়তো বা আপনার বাড়ি? হ্যাঁ আচ্ছা, হুগলি, হুগলি জেলাতে মাশাআল্লাহ। শুক্রিয়া আদায় করি, মাদানী চ্যানেল কোথায় নেই, সব জায়গাতে মাদানী চ্যানেল আছে, আর যেখানে মাদানী চ্যানেল আছে সেখানে মাদানী চ্যানেলের মহাব্বতকারীও আছে ইনশাআল্লাহ তাআলা। এভাবে করে একদিন না একদিন এই মাদানী চ্যানেল আর এই দাওয়াত ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ ঘরে ঘরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা আর এই পয়গাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
চাঁদপুর থেকে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মাদানী চ্যানেল তৌফিক দান করুক, এবং আমার ইসলামী ভাই যারা এখানে বসে আছে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
আপনাকেও ঈদ মোবারক, চাঁদপুরবাসীকে ঈদ মোবারক, আপনার ফ্যামিলির মানুষকে ঈদ মোবারক, সবাইকে আমরাও ঈদ মোবারক জানাই। কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা রেজাল ভাইয়ের সাথে। রেজাল ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ।
মাইকটা হাতে নিয়ে জি
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
ঈদ কেমন উদযাপন করলেন, ঈদের দিন ঘরে ছিলেন কিনা বাইরে ছিলেন?
না, ঈদের দিন তো ঘরেই ছিলাম
জি,
মূলত ফজরের নামাজের পর কুরবানির যে জন্তুটাকে গোসল করানো থেকে শুরু করে এবার আমার নিজের হাতে গোসল করানোর সৌভাগ্য হয়েছে।
সুবহানাল্লাহ, এবার মুসলিম মুবাল্লিগরা নিজের তো নিজে করছেন মাশাআল্লাহ।
গোসল করিয়ে তারপরে নামাজে গেলাম, নামাজ থেকে এসে কুরবানি করলাম
জি জি,
নিজেই এলাকার মহল্লার একটা কুরবানি নিজের
সাথে। এটাই চাই, যখন একটা এলাকার ছেলে যখন কুরবানি করতে জানে আর সে পরিচিত এলাকার, তো সবাই চায় কি আমার কোরবানিটা ওকে দিয়ে করাবো, না সবাই কাছে আগ্রহ থাকে একটা।
অনেকে আগের দিন এসেও বলে গিয়েছে।
আচ্ছা, বলে গিয়েছে আলিনসা হলে তো আরো, মুবাল্লিক হলে তো আরো, মদিনা মদিনা। আর
তারপরে আর বাকি কোরবানির যে পশু
জি
আছে এটাকে নিয়ে আপনার কাটাকুটি ছিলাছিলি সবকিছু বন্টন থেকে শুরু করে বন্টন করতে করতে সব তিন ভাগ করে তারপরে ফকির মিসকিন এবং পাড়া প্রতিবেশী এগুলো বন্টন করতে করতে প্রায় চারটা বেজে গেছে।
মাশাআল্লাহ।
চারটার পরে
অবশ্যই এগুলো করা সৌভাগ্য অর্জন করেছেন, তাই তো? মাশাআল্লাহ। জি, এরপরে
আমি বাড়িতে থাকলে মানে আমার হাতে এগুলো সব বন্টন হয়,
সবাই এটাই চায় না, সবাই এটাই চায় যে যেহেতু আমি বাড়িতে আছি, আমিও যদি বাড়িতে থাকতাম হয়তো বা ইনশাল্লাহ আমার কোরবানির পশুর এই কাজগুলো বা কোরবানি করা অথবা গোস্ত তাকসিম করা বন্টন করা এগুলো আমি করতাম হয়তো।
না না, এটা মানে আব্বা থেকেও এবং ভাই ভাইদের থেকেও মানে এটা আমাকে দিয়ে করায়, কারণ এই বিষয়গুলো
মাশাআল্লাহ।
আর বিশেষ করে এগুলির মধ্যে একটা আনন্দ রয়েছে, মানে নিজের কুরবানি নিজে করা, বন্টন করা, জবাই করা, এটা একটা আনন্দ নিজের করা অন্যরকম।
রেজাল্টের কাছে বিশেষ একটি কথা জানতে চাবো, এবছর এই কোরবানির ঈদে যে মাদানী চ্যানেলের এই যে অনেক বড় এক আয়োজন, যাতে করে প্রতিটা মুহূর্ত দর্শক শ্রোতা যারা আছেন তারা যেন মাদানী চ্যানেলের সাথে থাকেন, আর প্রত্যেকটা অনুষ্ঠান যেন তাদের এই ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়, এই ঈদের আয়োজনে ঈদের এই অনুষ্ঠানে আপনার বিশেষ কোন অনুষ্ঠান আছে কি মাদানী চ্যানেল?
হ্যাঁ, আমি একটা অনুষ্ঠান করেছিলাম রেকর্ডেড, এটা
জি জি,
তো গ্রাম বাংলার ঈদ,
মাশাআল্লাহ।
তো
গ্রাম বাংলার ঈদ,
গ্রাম বাংলার ঈদ,
রমজানের ঈদে আমার একটা অনুষ্ঠান করার সৌভাগ্য অর্জন হয়েছে গ্রাম বাংলার ঈদ।
আচ্ছা,
মানে ঈদ আপনি করেছেন গ্রাম বাংলার ঈদ, মাশাআল্লাহ।
বিশেষ কথা হচ্ছে যে আসলে ওই সজল ভাই যে কথাটা বললেন এইটাই আসলে বাস্তবতা, যে আমাদের ঈদের দিন, কুরবানির ঈদের দিন, বিশেষ করে কুরবানির পশু জবাই করা থেকে শুরু করে গোশত বন্টন করা এবং কলিজি দিয়ে সর্বপ্রথম খাবার খাওয়া, এগুলোর মধ্যে আসলে আনন্দ আছে, এটার মধ্যে আনন্দ আছে। এটার মধ্যে আনন্দ নেই যে আমি কাপড় চোপড় পরে বের হয়ে গেলাম, বের হয়ে মানে ঘুরতে বের হয়ে গেলাম, যারা ওইগুলাতে আনন্দ খুঁজে, আসলে প্রকৃত আনন্দ তো কুরবানির ঈদের দিন এটাই। এবং আমি দেখেছি যে প্রায় বিশেষ করে এই দিনটাতে কুরবানির ঈদে বেশিরভাগ মানুষই এটা নিয়েই ব্যস্ত থাকে, এটা নিয়েই ব্যস্ত থাকে, নিজের পরিবার পরিজনকে সময় দেওয়া, পাশাপাশি নিজের আত্মীয় স্বজনের বাড়িতে গোশত নেওয়া, নিয়ে যাওয়া, বন্টন করা। আর মেহমানদারি তো হই, মেহমানদারি বলতে যারা ঈদের ওই মুহূর্তটাই উপস্থিত থাকে, তো আমারও এটাও সৌভাগ্য হয়েছে যে ওইখানে যারা ছিল, যারা সহযোগিতা করেছে আমার সাথে, আমার বন্ধু বান্ধব এসেছিল কিছু, ওনাদেরকে সকলকে কলিজি দিয়ে মেহমানদারি করানো। আর এছাড়াও আরো মনে করেন যে ঈদের দিন, এই যে কুরবানির ঈদের দিন, বিশেষ করে দ্বিতীয় দিন থেকেই মেহমানদারি এটা বেশি শুরু হয়, কারণ প্রথম দিন মানুষ ব্যস্ত থাকে নিজের বাড়িতে, নিজের ঘরে সময় দেয়, হয়তো দ্বিতীয় দিন বের হয়, তৃতীয় দিন বের হয়, এরকম।
আজকের বিষয় কিন্তু এমনই নিয়েছে রেজাল ভাই, মেহমানদারি নিয়েছি, যাতে করে এই মেহমানদারির যে সিজন চলছে এখন, যাতে করে আমরা সঠিকভাবে মেহমানদারি করতে পারি, বা আমরা যদি কারো বাড়িতে মেহমান হই আমরাও যেন সঠিকভাবে মেজবানের হক আদায় করতে পারি। আপনাকে, বিশেষ করে রেজাল ভাইকে, এহসান ভাইকে, সোহেল ভাইকে, তিনজনের জন্য আজকে খুব একটা ভালো প্যাকেজ আছে, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, দর্শক শ্রোতাও দেখবেন, বাকি যারা আছেন সবাই, কিন্তু এই তিনজন যেহেতু আজকে এই অনুষ্ঠানে প্রথম বসছেন, এই কারণে বললাম যে খুব একটি মজাদার একটি প্যাকেজ তৈরি আছে আমাদের কাছে, পুরানো দিনের স্মৃতি, প্যাকেজটি চালিয়ে দিন।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের পুরানো স্মৃতি নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে, সাথে আমাদের এক মুরব্বী দাদা আছেন ইনশাল্লাহ, তার থেকেও তার ছোটবেলার কিছু ইতিহাস, এখন থেকে তার বয়স অর্থাৎ যত হয় 80 বছর 70 বছর, এই পুরানো দিনের কিছু স্মৃতি আমরা শ্রবণ করব। দাদা কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। দাদা আপনার নামটা জানাবেন?
আব্দুর রহমান।
আব্দুর রহমান, দাদার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান দাদা থেকে আমরা শ্রবণ করব। দাদা, আমাদের এখন যে সময়টা, এই সময় ঈদে কোরবান, এই যে কোরবানিতে আমরা যখন হাটে যাই, হাট বেশি দূরে হয় না, আমাদের বাড়ির আশেপাশেই থাকে, হয়তো বা আধা কিলোমিটার দূরে। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার গরুর হাট কত দূরে ছিল?
বাড়ির আধা মাইল দূরে।
আধা মাইল দূরে ছিল, কাছেই ছিল,
কাছেই ছিল।
আপনি যখন ছোট ছিলেন তখন মানে গরুর হাটে কখনো যাওয়া হইতো আপনার?
যাইতাম বাবার সাথে।
বাবার সাথে কেন যাইতেন?
আনন্দ ফুর্তি, আর কুরবানি দিব, কুরবানির গরু কিনতে যাবো, বাবার সাথে যাবো না?
আচ্ছা, একটা আনন্দ কাজ করতো ভিতরে, কুরবানির গরু কিনতে যাবেন। এমনি কি বন্ধু বান্ধবের সাথে যাওয়া হইতো না, শুধু বাবার সাথে যেতেন?
এমনি বাবার সাথে যাইতাম, বন্ধু বান্ধবের ছোট, তখন তো ছোট, ছোট বন্ধু বান্ধবের সাথে দেখতে যাইতাম।
ওই সময় আপনার বন্ধু ছিল?
বন্ধু ছিল না, বন্ধু যখন,
এখনো আছে?
এখনো আছে।
আল্লাহ আল্লাহ, এই বয়সে বন্ধু থাকে মানুষের? এখন তো বাস নামাজ পড়া আর সময় অতিবাহিত করা। বন্ধু আছে এখনো?
সব সময় আছে,
এখনো আছে, মাশাআল্লাহ। এত বয়স আচ্ছা ওই সময় যে বন্ধুদের সাথে যাইতেন গরুর হাটে ঢুকতেন, তো গরু তো কখনো আপনাদেরকে সিং দিয়ে গুতা মারতো না?
গুতা মারতে আমরা দিলে থাকতাম, গুতা মারতে গুতা তো মারবে, গরু গুতা মারবে না, গরু
মারলে কখন এমন হয়েছে
না, এরকম হয় না।
আচ্ছা দাদা আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবার সাথে কোরবানির হাটে যেতেন গরু কেনার জন্য, দাম কেমন ছিল আপনাদের ওই
তখন? 70-80
80 টাকা
বিক্রি হয় তখন তো 10 টাকা, আরে বাপরে অনেক লাভ,
অনেক লাভ,
অনেক লাভ,
10 টাকা বেশিতে বেচছে, অনেক লাভ,
অনেক লাভ।
আচ্ছা এখন পুরো বাংলাদেশ ঘুরে কি আপনি 100 টাকায় বা 1000 টাকা গরু পাবেন?
না,
কেন পাবেন না?
এখন তো তখনকার 100 টাকা এখনকার আপনার
1 লাখ, ঠিক বলছেন। আচ্ছা দাদা ওই যে আপনারা 90 টাকা দিয়ে 80 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে গরু কিনতেন, ওই গরু দেখতে কেমন ছিল?
ওই গরু দেখতে অনেক ভালো ছিল,
100 টাকার মতোই ছিল নাকি আমাদের
আরো কম ছিল? আরো কম ছিল,
আরো কম ছিল দাম, আরো কম দাম দাম
উপরে মানে হেভি গরু হইলে
ভালো গোস্ত বেশি সুন্দর ওইটা 100 টাকা,
ওই রকম 80-90-100 টাকা ছিল।
দাদা ওই সময় যে 100 টাকা দিয়ে গরু কিনতেন, মানে এখন বর্তমানে মানুষ যদি 1-1.5 লাখ টাকা দিয়ে গরু কিনে দেখতে আসে যে এত টাকা দিয়ে?
না এখন 1-1.5 লাখ টাকা গরু কিনলে দেখতে আসে না, নিচে 4-5 লাখ টাকা হলে দেখতে যায়।
আচ্ছা দামি গরু কিনে,
দামি গরু,
আপনি কি ওই ওই দামের গরু মানে এখন যে বর্তমান সময় এই সময় কি 100 টাকা গরু পাবেন না?
এখন 100 টাকা 4-4 ঠ্যাংও
পাওয়া যাবে না, তার মানে বোঝা যায় যে আপনার একটা সময় ছিল ওই সময় টাকার দাম বা টাকার মান খুব ভালো ছিল, 100 টাকা দিয়ে আপনারা গরু কিনছেন। ওই সময় চাইলের কেজি কত ছিল দাদা?
চাইলের কেজি ছিল ধরেন ওই সময় চাইলের কেজি ছিল
ভুলে গেছেন,
মাছ তরকারি কিনা চাল কিনা আবার কিছু নিজে খাইয়া খাইতে তো পারতাম না, খাইতে খাইতে আইতাম বাড়ি ঘাটে ফালাইতাম, খাইয়া সার খাটতাম না, বিয়ানার বা এখানে বুট মুড়ি কিনলে
ফালাইতেন কেন? বাড়ির মানুষ দেখলে সমস্যা
সমস্যা করতো, চিনি করতে
আচ্ছা আচ্ছা
বাজারে এখন চিনি করতে করতো না,
রাস্তা রাস্তা খাই দেখে আসতে যা বাকি দেখতো সব ফালাই দিতেন। আচ্ছা আচ্ছা এখন যে আপনার নাতি আছে তাদের সাথে কি এই গল্প করেন?
এই গল্প করলে তো আমরা পাগল পাগল
পাগল আসলেই। দেখেন না দাদা এখন বর্তমানে 1 কেজি চাল কিনতে 50 টাকা দিয়ে, আর যদি আপনি
50 টাকা সরষের চাল পাওয়া যায় না, আরো বেশি,
আরো বেশি লাগে, যাই হোক সব একটু বেশি বলেন আপনি। আর ওই সময় চাল কিনতেন 50 পয়সা দিয়ে, তো কোথায় 50 পয়সা আর কোথায় 50 টাকা বিশ্বাস হয় কারো আসলে? আচ্ছা দাদা আপনার ওই সময় যে আপনারা ঈদগাহে যাইতেন নামাজ পড়তে, কাছে ছিল ঈদগাহ না দূরে ছিল?
কাছে ছিল,
কাছে ছিল। বন্ধুদেরকে নিয়ে একসাথে যাইতেন না একা একা যাইতেন?
একা তো যাইতাম না, বন্ধুদের বন্ধুদের পোলাবেন, আমার সময় সময় পোলাবেন নিয়ে যেত।
কত বন্ধু ছিল আপনার?
হ্যাঁ বন্ধু তো ওখানে ছিল, বন্ধুর কোন অভাব নেই।
কতজন ছিল হিসাব আছে?
ধরেন 7-8 জন একত্রে
যাই, তাদের থেকে কি কেউ বেঁচে আছে এখন?
বেঁচে আছে কিছু কিছু আছে, কিন্তু আমার বয়সী, আমার বয়সী অনেক মারা গেছে।
আচ্ছা অনেক মারা গেছে আর কিছু বেঁচে আছে, যারা মারা গেছে তাদের কথা স্মরণ হয় না?
হ্যাঁ 100 বার
স্মরণ হয়, তখন মনটা খারাপ হয়ে যায় না?
হ্যাঁ খারাপ তো হবে,
একসাথে চলতাম,
একসাথে চলতাম, আমার বড় আমার বড় বা আমার ছোট এরা সব গেছে, আমি একা হলে মানে একা বসলে তখন চিন্তা লাগে,
চিন্তা লাগে যে আমার সাথে তো অনেকে অনেকেই ছিল এখন এরা নাই। আসলে দাদা যখন পুরানো সিরিজ গুলো মনে পড়ে বা আপনাদের থেকে শুনি আমাদের কাছে এই বিষয়গুলো স্বপ্নের মতো লাগে। আসলে কি এমন ছিল বাংলাদেশ? আসলে কি আমাদের পূর্বের যারা ছিল আমাদের বড় যারা ছিল তারা কি এভাবে সময় অতিবাহিত করতো যে এত কম টাকায় চাল পাইতো বা এভাবে সহজে, মানে কল্পনাও হয় না আর স্বপ্নের মতো লাগে?
কল্পনা হয় না, কল্পনা হয় না, তখন তো আমি তো নিজেই বুঝতে পারি নাই, মানে আমি যেসব টাকা নষ্ট করছি, এক জায়গা কিনলাম আপনার শুধু 3,500 টাকা দিয়ে 3.5 কাটা,
আচ্ছা
এখন 3.5 কাটা জায়গা কিনতে 3.5 কোটি টাকা পাবো না।
আল্লাহ আল্লাহ কত ব্যবধান দেখেন, আসমান জমিনের মতন ব্যবধান হয়ে গেছে টাকার।
আমাদের সংসার বড় ছিল, 6টা ভাই 4টা বোন, বাবা ওরকম রুজি দেয়।
আচ্ছা দাদা আরেকটা বিষয় আপনার জানতে চাই, ঈদের পোশাকের কোনো পছন্দ ছিল আপনার কাছে?
না পছন্দ,
পাঞ্জাবি দিতে হবে আমাকে, পায়জামা দিতে হবে,
না দিবে কোথা থেকে? তখন তো অভাব ছিল,
অভাবের সংসার ছিল, দেওয়ার মতন এরকম ইয়া ছিল না, অ্যাবিলিটি ছিল।
ওই 1 টাকা দা আমরা 3 ভাই 1 সমান ছিল, আমরা 6 ভাই, মানে তখনকার আমরা 3-4 ভাই ছিলাম, 4 ভাইয়ের যদি 2 টাকা দা পোশাক আনলে যথেষ্ট।
আচ্ছা 2 টাকা দিয়ে 4 বার জন্য পোশাক আনতো, ওটা কি ভাগ করে নিতেন? একটা প্যান একজনে নিতেন, একটা
একটা প্যান একজনে নিতাম, একটা শার্ট একটা মানে যেমন কেরানা ছয়না তো লুঙ্গি পাওয়া গেছে।
আচ্ছা আচ্ছা,
কেরানা আটানা হইলে একটা শার্ট পাওয়া গেছে।
আচ্ছা, মনে হইতেছে এটা কোন গল্প শুনতেছি আমি।
গল্প না, এটা সঠিক।
আচ্ছা সঠিক, আমিও জানি যে একটা সময় এরকম ছিল আমাদের দেশে,
তখন তো দায় না দিত, তাই তো অনেক অনেক হাউস করতাম। নতুন কোথাও
কি করতেন?
নতুন কোঠা গানছে বাবা, সুন্দর হাসি খুশি
হাসি খুশি লাগতো। আচ্ছা, আনন্দ কাজ করতো। ঈদগায় যাইতেন আপনি নতুন
পোশাক?
আচ্ছা আচ্ছা, নতুন পোশাক পরে ঈদগায় যাইতেন। তো যদি আপনার এক বছর ঈদের পোশাক না হইতো তখন?
তখন তো কান্দাগাদি করতাম, কান্দাগাদি করলে বাবা থাকতে হইব, তো
আসলে যখন বুঝতেন, বুঝতে পারতেন যে বাবা দিতে পারবে না, তখন তো নিজেকে নিজে আবার সামলিয়ে নিয়েছেন যে বাবা দিতে পারবে না। আসলে দর্শক শ্রোতা, পুরানো দিনের স্মৃতি কে না শুনতে চায়, সবার ভালো লাগে পুরানো দিনের স্মৃতি শুনতে। আপনিও আপনার ঘরের দাদা নানা আত্মীয় স্বজন যারা এরকমের আছে মুরব্বী, তাদের সাথে বসুন, তাকে জিজ্ঞাসা করুন, দেখেন আপনার সাথে মন খুলে সে পুরানো দিনের স্মৃতি শেয়ার করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শক শ্রোতা, আসলেই পুরোনো দিনের স্মৃতি, যে আজকের যে বিষয়টি আমরা দেখলাম জানলাম যে এমন একটা সময় ছিল সন্তানকে ঈদের পোশাক যে দিবে, অনেক বাবার কাছে এরকমের টাকা ছিল না, অথচ ওই সময় নাকি পাঁচ পয়সা দিয়েও পোশাক কিনতে পাওয়া গেছে। বেশি দিন না, এখন এখন থেকে হয়তো বা 80-90 বছর পূর্বের কথা। কিন্তু দেখুন, তাদের মধ্যে ছিল একাত্মবাদ, যে ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে মিল মোহাব্বত, ভালোবাসা যে জিনিসটা, এটা তাদের মধ্যে ছিল। আজ আমরা এক এক ব্যক্তি হয়তোবা ঈদ আসলে 50,000 30,000 1,00,000 টাকারও মার্কেট নিজের ফ্যামিলির জন্য করি, কিন্তু তারপরও দেখা যায় ঈদের দিনে সেই খুশিটা আর থাকে না। কেন থাকে না এটাও খুঁজতে হবে, আমাদেরকে বের করতে হবে কেন থাকে না, এই আনন্দ কেন নেই আমাদের মাঝে, তাদের মাঝে ছিল। দেখুন, আজকে যার সাথেই কথা বললাম, উনি বললেন যে ওনাদের সময় 100 টাকা দিয়ে গরু কিনত। আমি তো মনে করব এটা সস্তার যুগ। আমাদের এখন যারা আছে ছোট, এদের সাথে যদি এই কথাগুলো শেয়ার করি আমরা, যে একটা সময় ছিল 100 টাকা দিয়ে গরু কিনা যাইতো। প্রথম দিন যে ভিডিওটা দেখলাম আমরা পুরোনো দিনের স্মৃতি, এটার মধ্যে একজন মুরব্বীর সাথে কথা বললাম, উনি বলল 45 টাকা দিয়ে গরু কিনছে, কোরবানির গরু। আর এই দাদাই কি জানালো আমাদেরকে 100 টাকা দিয়ে গরু কিনছে। দেখলেন আপনারা সবাই, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম পুরো বাংলাদেশ ঘুরে কি 100 টাকায় গরু পাওয়া যাবে এখন আর? উনি বলল না, ওটা তো সম্ভব না, গরুর যে চারটা পা থাকে ওর পাও পাওয়া খোরা এখন আর সম্ভব না। তো আসলেই ওনাদেরও চাহিদা থাকে রেজাউল ভাই, যে আমার থেকে কেউ জিজ্ঞাসা করতো আমার ছোটবেলার ইতিহাস তো আমি বলবো, এদের একটা আবেগ থাকে। আর আমি ব্যক্তিগতভাবে এটা জানি, যখন এই অনুষ্ঠানটা শেষ হবে না, এই অনুষ্ঠানের মাইনাস প্লাস ভালো মন্দ এটা যে কোনো কারোর সাথে, হয়তো সোহেল ভাইয়ের সাথে বা আপনার সাথে শেয়ার করাটা আমার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? যে একটা মন থেকে একটা একটা প্রকাশ পায় যে আজকের অনুষ্ঠানে ভালোর দিকটা কি ছিল, কোনটা আলোচনা ভালো হয়েছে। এভাবে হইলে কি হয়, আপডেট হয়। আর এনারা যেটা আছে, এনাদের মধ্যে এটা যে আমার ছোটবেলার ঈদ যদি আমি কারোর সাথে বলতে পারতাম, আমার দুঃখের কথাগুলো যদি কাউকে জানাতে পারতাম, আমার সুখের কথাগুলো যদি কাউকে জানাতে পারতাম, যখন সে জানাতে পারে, বলতে পারে, তখন তার বুকটা হালকা হয়ে যায়। জানেন অনেকে, অনেকে এই বিষয়টা জানেন, যখন দুঃখের কথাগুলো কারোর সাথে শেয়ার করা হয় তখন তার বুকটা হালকা হয়ে যায়।
এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যদি আপনি মনে করেন যে কারো অন্তরের মধ্যে কিছু চলতেছে, কোনো কিছু কষ্ট আছে, কোনো দুঃখ আছে, এগুলো যদি আরেকজনের কাছে প্রকাশ না করা হয় না, তার অন্তরের মধ্যে এটা বিশেষ প্রভাব পড়ে। এমনকি এমনও হয় যে মেন্টালি এত প্রভাব পড়ে যে মানসিক রোগ পর্যন্ত হয়ে যায়, মানুষের মানসিক রোগ পর্যন্ত হয়ে যায়। তো এই জন্য এগুলো প্রকাশ করা চাই, যার সাথে প্রকাশ করলে, প্রকাশ করার উদ্দেশ্য ভালো থাকতে হবে,
ভালো থাকতে হবে, আর এমন ব্যক্তির সাথে প্রকাশ করতে হবে যার কাছে প্রকাশ করলে সেও আমাকে ওই রকমের সান্ত্বনামূলক কিছু কথা জানাতে পারবে, বলতে পারবে। আমি দেখছি দাওয়াত ইসলামের কিছু মুবাল্লিগ আছে এরকমের, যার কাছে গেলে মানুষ হাসি মুখটাই ফিরে আসে আবার, যদিও অন্তরে কিছু দুঃখ নিয়ে গেছে তাকে বলার জন্য, কিন্তু তার কাছে বলতেও হয় না, সেও আগেই বলে দেয় আল্লাহ তাআলা আপনার ভালো করুক, আসানি দান করুক, পেরেশানিতে আছেন আল্লাহ পেরেশানি দূর করুক। যখন কোনো ব্যক্তি পেরেশানি নিয়ে কারো কাছে যায় আর এই কথাগুলো শুনে যে আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, পেরেশানি দূর করুক, ওই ব্যক্তিতে এমনি খুশি হয়ে যায়, আল্লাহ তালা আপনাকেও ভালো রাখুক, আপনার কাছে আসছি তো আমি এটার জন্য, আর আপনি আগেই আমাকে দোয়া করে দিলেন আল্লাহ আপনারও ভালো রাখুক। এরকমের কিছু সময় চলে আসে, এরকমের কিছু লোক থাকে। আমার ঘরের মধ্যে যে মুরব্বী নেই এটা না, বয়স্ক লোক নেই এটা না, তার কাছে যাই, আমি গতকালকেও বলছি তার পাশে যাই, তাকে একটু জিজ্ঞাসা করি। আমার নানির বয়স যখন 75 বছর ছিল, তখন আমার আমি জানতাম না তার ভিতরে কি চাহিদা ছিল। তো আমার নানির সাথে আমি দেখা করতে গেলাম, তো আমার নানি বললো আমার জন্য চকলেট আনছো। আমি তো ভাবলাম আসলেই যদি আজকে চকলেট আনতাম তবে নানির হয়তো মনটা অনেক খুশিতে ভরে যেত। বয়স হয়ে গেছে, সে চকলেট খেতে চাইবে এটা আমি জানতাম না, আমি চিন্তাও করতে পারিনি। তারপরে কি করছি বলতেও পারবে না, কাউকে বলতেও পারে না, কিন্তু আমি নাতি বিদয় আমাকে সেটা খুলে বলছে যে আমার জন্য চকলেট আনছো। আমি এরপরে দোকানে গেলাম, আমার ইচ্ছা মতো আমি চকলেট কিনলাম, এরপরে নানির কাছে দিলাম, যতদিন প্রয়োজন হবে আপনি ততদিন এখান থেকে চকলেট নিয়ে নিয়ে খাবেন। এই যে একটা আবেগ প্রকাশ করলো তার কাছে, অন্য কিছু খেতে ইচ্ছা হয়নি তার, ফল ফ্রুট খেতে না, চকলেট খেতে দাঁত লাগে না ভাই,
এই জন্য তো মনে হয়তো উনি ইয়া করতে সামাইতে
অন্য অন্য জিনিস হয়তো বা খাবার
জন্য। এখন হয়তো বিষয়টা আপনাকে শেয়ার না করলে অন্য কাউকে চাইলে সে এটা নিয়ে হাস্য
সমালোচনা করতো বা মেনে নিত না বা অন্য কিছু মনে করতো, বলতেও পারতো না। আর এই জন্যই হয়তো বা আমাকে বলেছে, আর আমার নানি আমার জন্য দোয়া করে। এই জন্য বলি দর্শককেও যে আপনার ঘরে যারা আছে না, তাদের সাথে একটু সময় কাটান, তাদের সাথে একটু কথা বলেন, দেখবেন তারও ভিতরে কিছু কথা জমে আছে আপনাকে বলার জন্য। আপনি আমি না শুনলে কার সাথে সে শেয়ার করবে, কাকে সে বলবে? আল্লাহ তালা বোঝার আর আমল করার তৌফিক দিক। একদিন আপনি আমিও কিন্তু এই বয়সে উপনীত হব, এই বয়সটা আপনার আমারও, আল্লাহ যদি হায়াত বাড়িয়ে দেয়, হায়াত রাখে, এই বয়সে গিয়ে আমরাও একদিন পৌঁছে যাব, তখন আমাদের আবেগটাও কেউ আর শুনবে না। আল্লাহ বোঝার আর আমল করার তৌফিক দিক। দর্শকের কিছু কল নেই, এবার ইনশাল্লাহ আজকের যে বিষয় বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, কল চালিয়ে দিন।
আমি আপনার মাধ্যমে মাদানি চ্যানেলের এই যে প্রভাব অনুষ্ঠান খুব সুন্দর, তাই আমি জাজির ভাইকে আর অন্যান্য যারা মাদানি চ্যানেলে ইসলামী ভাই তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং আমি আপনাদের জন্য দোয়া করি যারা এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর আয়োজন আমাদের জন্য মাদানি চ্যানেল বাংলা চ্যানেলে এই সিংহের এই নিশানা টাঙ্গিয়ে ধরেছেন। আমি সবার জন্য দোয়া করি, আপনাদের সপ্তম জানি আপনাদের মনে আল্লাহ ও রসুলের রহমত বরকত ফজল হচ্ছেন, সপ্তম বক্তৃত হোক, এই দোয়া করি। ঈদ মোবারক সবাই,
ঈদ মোবারক। আল্লাহ তালা আপনার আপনার হকের উপরে এই দোয়াগুলো কবুল করুক। আপনার কথাগুলো শুনে মনে হয় কি আপনার ভিতর থেকে অন্তর থেকে এই কথাগুলো আপনার বের হয়েছে, যে সব সময় যে দোয়াগুলো করলেন আল্লাহ তালা কবুল করে নিক, চেষ্টা করি। আর আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দিন দিন আরো ভালো কিছু অনুষ্ঠান, ভালো কিছু করার ইনশাআল্লাহ চিন্তা ভাবনা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। পরবর্তী কল। না আর দেরি করা যায় না, দুইজন দর্শকের কল চলে আসছে মাদানী মদিনা ওয়ালে, এটা শুনতেই হবে এখন, আর দেরি করা যাবে না। দর্শক এখনই শোনাচ্ছি আপনাদেরকে, জি ফয়জুর রহমান ভাই।
কাছে ডেকে নৌনা মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নৌনা মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নৌনা মদনী মদিনে ওয়ালে, প্রেমের শুধ পান করো না মদনী মদিনে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ حبيب الله يا رسول الله يا حبيب الله যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে সোনা মদিনী মদিনে ওয়ালে রসুল ছেড়ে গেছে মোর প্রিয় জন ভুলে গেছে বন্ধু সজন ছেড়ে গেছে মোর প্রিয় জন ভুলে গেছে বন্ধু সজন ছেড়ে গেছে মোর প্রিয় জন ভুলে গেছে বন্ধু সজন হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না মদনী মদিনে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার দরবার হতে উত্তম তোমার দ্বার হতে মনোরম আছে কি এমন ঠিকানা মদনী মদিনে ওয়ালে জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব তুমি শাহেনশাহ জমানার মদনী মদিনে ওয়ালে তোমার দ্বারে হাজির হতে যে সদাব কুল থাকে তাকে জলদি ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে তোমার প্রেম চায় আত্মার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চায় আত্মার থাকে যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله میرا ولیوں کے امام میرا ولیوں کے امام میرا ولیوں کے امام دے دو پنجاتن کے نام ہم نے جھوڑی ہے پھیلائی بڑی دیر سے ڈالو نظر کرم سرکار ڈالو نظر کرم سرکار ڈالو نظر کرم سرکار اپنے مگتوں پر ایک بار ہم نے محفل ہے سجائی بڑی دیر سے میرے میرا ہم نے محفل ہے سجائی بڑی دیر سے تم جو بناؤ بات بنے گی دونوں جہاں میں لاج رہے گی میرا تم جو بناؤ بات بنے گی دونوں جہاں میں لاج رہے گی لاج رہے گی لجپال کرم اب کر دو لجپال کرم اب کر دو یا لجپال کرم اب کر دو منگتوں کی جھولی بھر دو کاسا میرا پنجاتن خیر سے میرا ولیوں کے امام دے دو پنجاتن کے نام ہم نے جھولی ہے پھیلائی بڑی دیر سے میرے میرا ہم نے جھولی ہے پھیلائی بڑی دیر سے
صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد
اللہ تعالی علیہ وسلم مدنی چینل বাংলার যে ফেসবুক পেজ রয়েছে এর মধ্যে ফেসবুক ইউজার কিছু আমাদেরকে কমেন্টস করেছেন। এক ইসলামী ভাই লিখলেন যে আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি, দাওয়াত ইসলামীকে ভালোবাসার সাথে সাথে মাদানী কাজের মধ্যে নিজেকে অংশ করিয়ে দেই, যাতে করে কিছু না কিছু প্রতিদিন মাদানী কাজ আমরা করি। আর এক ইসলামী ভাই পারভেজ আলম ভাই লিখলেন খাগড়াছড়ি থেকে তিনি আমাদেরকে সালামও জানিয়েছেন, সঙ্গেও রয়েছেন মাদানী চ্যানেল দেখছেন। আর এক ইসলামী ভাই এসএমএস করেছেন আমাদেরকে, আবু তালহা ভাই সিরাজগঞ্জ থেকে আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন। আপনাকেও সিরাজ ভাই সিরাজগঞ্জ থেকে আপনি আবু তালহা ভাই আপনাকে ঈদ মোবারক, আল্লাহ তাআলা আপনার ঈদকে আরো খুশি আনন্দের সাথে উদযাপন করার তৌফিক দান করুক। আর এক ইসলামী ভাই আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন, আপনি কোথা থেকে লিখছেন তা জানার নাই। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কাশেম ভাই এসএমএস করেছেন, কাশেম ভাই বললেন যে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানগুলো আমি দেখি, ঈদের অনুষ্ঠান খুবই সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন, এজন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আর ঈদ মোবারক আপনাকে কাশেম ভাই। আর একজন ইসলামী ভাই আমাদেরকে ভেলাবো থেকে এসএমএস করেছেন, ঈদ মোবারক জানিয়েছেন, আপনাকেও ঈদ মোবারক। পাশাপাশি নাম লেখারও চেষ্টা করেন যাতে আপনার নামটা আমরা জানি বা নাম ধরেই আপনাকে ডাকতে পারি। আর এক ইসলামী ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বিবাড়িয়া থেকে, মাশাআল্লাহ বিবাড়িয়া থেকে এসএমএস আসছেন। তিনি বললেন আমাদের এলাকার ইসলামী ভাইদেরকেও দেখা যায়, বিশেষ করে রেজাউল ভাই। হ্যাঁ রেজাউল ভাই, আপনার এলাকার যদি চিনে থাকেন তো মোবারকবাদ। আর মাদানী কাজও করেন, শুধু রেজাউল ভাইকে চিনলেই তো আর হয় না, পাশাপাশি রেজাউল ভাই যেভাবে মাদানী কাজ করে আপনিও মাদানী কাজ করেন, বারো মাদানী কাজের মধ্যে নিজে সামিল হয়ে যান। সকালে ছাতাই মদিনা, মসজিদ দরজ, চোখ দরজ, মাদ্রাসাতুল মদিনা, বালেগান, সাপ্তাহিক ইস্তেমা, মাদানী দাওরা, মাদানী কাফলা, মাদানী নামাজ, এগুলোর মধ্যে নিজে অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা পরিবর্তনে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এক ইসলামী ভাই আমাদেরকে চট্টগ্রাম পতেঙ্গা থেকে এসএমএস করলেন যে আলহামদুলিল্লাহ আজকে ঈদের তৃতীয় দিন আমার দোকান খুলে বসলাম, আর যখনই মাদানী চ্যানেল অন করলাম আপনাদের অনুষ্ঠান আমাদের সামনে, খুব ভালো লাগলো সকালবেলা দোকানে এসেই সুন্দর অনুষ্ঠান পাওয়ার, মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে, দোকানে এসে মাদানী চ্যানেল ছাড়ছেন না, খুব ভালো কাজ। আর এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করছেন, তিনি জানালেন যে আলহামদুলিল্লাহ ঈদের অনুষ্ঠানগুলো খুবই ভালো, ঈদের লাইভ অনুষ্ঠান আরো কিছু বাড়িয়ে করলে ভালো হয়, ঈদের লাইভ অনুষ্ঠান আরো কিছু বাড়িয়ে করলে ভালো হয়, সাথে থাকুন ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমরা সামনের দিকে আরো কিছু করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসবো এহসান ভাইয়ের কাছে। আজকে যে বিষয় আমরা নিয়েছি এহসান ভাই, মেহমানদারি, কিছু মাদানী ফুল দর্শককে।
আলহামদুলিল্লাহ, যেহেতু ঈদের মৌসুম চলছে, তো মেহমানদারির বিষয়টাও কিন্তু এর মধ্যে বেশি, অন্যান্য দিনগুলি অন্যান্য যেই মৌসুমগুলি রয়েছে এর মধ্যে কিন্তু ঈদের যে সময়টা, এই সময়গুলির মধ্যে মেহমানদারি, মেহমান আসা, নিজে মেজবান হওয়া, এই বিষয়গুলি সচরাচর বেশি দেখা যায়। আসলে আত্মীয়তার সাথে সম্পর্ককে যদি আমরা অটুট রাখতে পারি বা ভালো রাখতে চাই, সুসম্পর্ক বজায় রাখতে চাই, পাশাপাশি প্রতিবেশী বন্ধু বান্ধব যারা রয়েছে, আত্মীয় স্বজন এলাকার যারাই রয়েছে, তো এদের সাথে যদি আমরা সম্পর্ককে ভালোভাবে তাদের সাথে সম্পর্ক করতে চাই বা তাদেরকে মন খুশি করতে চাই, তো আমাদেরকে একটি কাজ করতে হবে, এটা হচ্ছে মেহমানদারি। কারণ এই কাজটির মধ্যে দেখবেন যে আত্মীয় স্বজন বলি আমরা, প্রতিবেশী বলি বা যারাই রয়েছে বন্ধু বান্ধব, তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক, সুসম্পর্ক সৃষ্টি হয়। যতটুকু ভালোবাসা থাকে এটার মাধ্যমে কিন্তু ভালোবাসাটা আরো বৃদ্ধি পায়। তো এর জন্য আমি বলবো যে যারা মানে আসলে আমাদের সমাজের মধ্যে দেখা গেছে এখন এই মেহমানদারি যে বিষয়গুলি, তো মেহমান আসলে তো আমরা খুশি হব স্বাভাবিক, কিন্তু এখন অনেক পরিবারের মধ্যে দেখা গেছে, সবাই যে তা না, অনেক পরিবারেই আসলে নারাজ হয়ে যায়। হ্যাঁ, মেহমান আসবে ঘরের মধ্যে, সময় ইয়ে করবে, অনেক কিছুই মানে সময় নষ্ট হবে, মানে এই বিষয়গুলি তাদের
নারাজের মধ্যে একটা অপশন থাকে।
অপশন
ভাই, জি আমি আপনার সাথে কিছু অ্যাড করছি। অপশন হলো গিয়া কেউ চিন্তা করে খরচ বেড়ে যাবে, কেউ ভাবে মেহমান আসলে ঘরে মানুষ বৃদ্ধি পাবে, ঝামেলা বেড়ে যাবে, কেউ মনে করে আরে ওর তো তিন চারটা ছেলে মেয়ে, এগুলো নিয়ে আসলে ঘর একেবারে এলোমেলো করে দেয়। আবার অনেকে মনে করে যে আমার কোথাও যাওয়ার কথা, এখন এরা আসার কারণে আমি যেতে পারছি না। আবার কেউ মনে করে যে এই মানে আমার এই সময়ের কালে এরা মেহমান হয়ে আসছে, এখন আরো আমার ঝামেলা বেড়ে গেছে। এই কিছু কিছু কারণে মানুষ মেহমান আসলে নারাজ হয়, কিন্তু এরা হয়তো বা দিন ইসলামের যে জ্ঞান যতটুকু থাকার প্রয়োজন ছিল, ইসলামের জ্ঞান থাকার প্রয়োজন ছিল, অতটুকু না থাকার কারণেই মেহমান আসলে তারা এরকমের মন ক্ষুণ্ণ করে বা মন ছোট করে। হয়তো বা তারা যদি আজকের অনুষ্ঠান থেকে এই কথাগুলো শ্রবণ করে, আশা করি মেহমান আসলে তারা খুশি হয়ে যাবে।
অবশ্যই, কারণ এই ইসলামিক আসলে যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানটা না থাকার কারণেই তারা এই মন মানসিকতার মধ্যে এই চিন্তাগুলি করে। আচ্ছা, মেহমান আসলে এই যে খরচ বাড়বে, তাদেরকে খেতে দিতে হবে। আচ্ছা, মেহমান আসলে যে খেতে দিতে হবে, আচ্ছা রিজিক তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই তাকে দিয়ে রেখেছেন, ব্যবস্থা করেছেন, তো আমি কেন তাদের রিজিক দিব? আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আর বলা হয়েছে যে হাদিস পাকের মধ্যে যে মেহমান যদি পরিবারে আসে, যেই পরিবারের মধ্যে আসছে সেই পরিবারে বরকত আরো বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। আর আমি বলবো যারা মেজবান, মানে এই চিন্তাগুলি মেজবানদের মধ্যে হয় যে মেহমান আসলে এই সমস্যা ওই সমস্যা, তো আমি বলবো তাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে এটাই যে কোন মেহমান যদি তার ঘরে আসে, আচ্ছা আসলো, কিছু সময় থাকলো, খেলো, চলে যাওয়ার সময় তারা কি দিয়ে গেল? হাদিস পাকের মধ্যে আসছে যে চলে যাওয়ার সময় সেই মেজবানদের মানে সেই পরিবার বর্গদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে গেল।
যেমন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি তার আপন ভাইকে ওই বস্তু আহার করাবে যেটা তার পছন্দ, তাহলে আল্লাহ তাআলা তাকে 10 লক্ষ নেকি দান করবেন, 10 লক্ষ গুনাহকে তার আমলনামা থেকে মুছে দেবেন, এবং 10 লক্ষ মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেবেন,
আল্লাহ আল্লাহ,
এবং তাকে 3টি জান্নাত থেকে আহার করাবেন, জান্নাতুল ফেরদাউস, আদন এবং খুলদ। তো এই রকম ফজিলত যদি আমরা যারা মেহমানদারি করতে একটু কি করে কৃপণতা করে, তাহলে এই সওয়াব, যদি সওয়াবের কথা জানলে অবশ্যই তাদের অন্তরে এটা আসবে যে না, আমাকেও মেহমানদারি করাতে হবে। কারণ আমরা মুসলমান, আমাদের গুনাহ যদি নিশ্চিহ্ন হয়ে যায়, নেকি যদি আল্লাহ তাআলা দান করে, আমরা তো এটাই চাই, আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা।
অনেক সময় মেহমানদেরকে দাওয়াত দিলে অনেক মেহমান আবার সেটা গ্রহণও করে না। আচ্ছা, এটা আবার অনেক সময় মাইন্ডের মধ্যে এরকম হয় যে আমাকে এখন দাওয়াত দিয়েছে, এখন তো কিছু নিয়ে যেতে হবে, দামি কিছু উপহার নিতে হবে, আমি একটা বাড়িতে যাব, তো এটা কিন্তু শর্ত না, এবং আবার মেজবানদেরও শর্ত না যে আমার মেহমান আসবে তাদের জন্য আলিশান অনেক বিশাল বিশাল সুস্বাদু আয়োজন করতে হবে, এমন কিন্তু জরুরি না এই বিষয়টা।
আমি তো আমি এতটুকু বুঝি এহসান ভাই, আমার বাড়িতে মেহমান আসছে, আমি ভালো কিছুর আয়োজন করতে পারিনি, কমপক্ষে এক গ্লাস সাদা পানি, ফ্রেশ পানি তাকে দিলাম,
শরবত,
হ্যাঁ, বা এক গ্লাস শরবত দিলাম, আর আসার সাথে সাথে সালাম, মুস্কি হাসি, মুসাফা, আর তার সাথে এই যে কুশল বিনিময় কেমন আছেন ভাই, বাসার সবাই কেমন আছে, আমি যদি মুচকি হাসি দিয়ে তার সাথে এই দুই চারটা কথা বলতে পারি আর এক গ্লাস শরবতের আয়োজন করতে পারি, আমার মনে হয় আমার মেহমান খুশি হয়ে যাবে। তার কারণ মেহমান আসে এটার জন্য নয় কি আপনি ভালো খাবার দিবেন, পেট পূর্তি করে খাওয়াবেন, আপনার মেহমান আসলে আপনি হাসি মুখে কথা বলবেন, আপ্যায়ন করার চেষ্টা করবেন আর ভালো মন্দ দুই একটা কথা জিজ্ঞাসা করবেন, মেহমান এতে অনেক খুশি হয়ে যায়। আর আপনি পেট পূর্তি করে খাওয়ালেন, অনেক খাওয়াইছেন, খাওয়ানোর শেষে দাওয়ানোর সময় বললেন গেছে তো বিপদটা কমলো আমার, তো আপনি খাওয়ালেন নেকি যা অর্জন হতো তাও তো কোথায় চলে গেল, আর আপনার কি বলবো আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে এর মধ্যে, এরকম যেন আমরা না করি, কি বলছিলেন নিজাম ভাই?
জি আপনার সাথে এটা আমিও একমত, যদি আমরা প্রফুল্ল মনে তার সাথে কৌশল বিনিময় করি তাইলে মেহমান খুশি হবে, আর যদি আমি গম্ভীর হয়ে ভালো আয়োজন করি তারপরে কিন্তু মেহমান এটা,
আর মেহমান বিদায় করার কিন্তু একটা মাধ্যম এটা, মেহমান যখন আসে প্রথমে একবেলা তো খুব আনন্দের সাথেই খাওয়াইতে হয়, চলেই যখন আসছে, যখন দ্বিতীয় বেলা আসে তৃতীয় বেলা আসে মেহমান চলে যাওয়ার একটা মাধ্যম বের করে নিজেদের মধ্যে কি করা, ঝগড়া লাগানো ফ্যামিলি নিজেদের মধ্যে, এরপরে মেহমান থেকে দূরে থাকা, এরপরে মুখ ভারী করে রাখা অর্থাৎ মলিন করে রাখা, যাতে করে মেহমান বুঝে যে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, এদের বাড়িতে আর থাকা সম্ভব হচ্ছে না, কেননা তারা মুখ মলিন করে রাখে।
জানা উচিত যে মেহমান যখন আসে হাদিসে মুবারাকে এসেছে যে তার রিজিক
নিয়ে আসে, মেহমান তার রিজিক নিয়ে আসে, জি জি। কিন্তু আমাদের মধ্যে এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই জন্য বললাম ঈদের এই আয়োজনে মেহমান যেহেতু আমাদের সবার বাড়িতেই কম বেশ আসা যাওয়ার মধ্যেই আছে, তো আমাদেরকে জানতে হবে মেজবান হওয়ার জন্য কি কি করতে হবে, মেহমান হওয়ার জন্য কি কি করতে হবে। দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাল্লাহ আবার ফিরে আসবো আজকের দ্বিতীয় প্যাকেজের দিকে। দর্শকের কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ কাউসার আত্তারি বোররা থেকে বলছি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার সকল প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। তো ঈদুল আজহা উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমি আশা রাখি মাদানী চ্যানেল বাংলা দিন দিন সারা দেশ সহকারে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা আনাচে কানাচে সুন্নিয়াতের ফয়গাম, নবীর সুন্নতের ফয়গাম পৌঁছে দেবে
ইনশাআল্লাহ তাআলা। দোয়া করতে থাকেন আপনারা আর সহযোগিতাও করুন ইনশাআল্লাহ। একদিন এমনই হবে যেন পুরো দুনিয়াতে এ দাওয়াত ইসলামের ঢঙ্কা বেজে যায়, আর বাঁচতে চাই আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে আরো যেন জোরে সরে এই মাদানী কাজ, এই সুন্নিয়াতের কাজ, এই সুন্নাতের পয়গাম যেন আরো বৃদ্ধি করার যে সহযোগিতা রয়েছে এগুলো সহযোগিতা করুন, আর যেন এভাবে কাজ চলতে থাকে এই জন্য দোয়া করছেন, আরো করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমি আলাউদ্দিন, আমি চট্টগ্রামের আলম থেকে। সাকিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। আগামী চ্যানেলের সকল দর্শক থেকে ঈদ মুবারক।
আপনাকে ঈদ মুবারক। এখন আমরা যাব রেজাউল ভাই, বিশেষ করে এই ঈদে যাদেরকে স্মরণ রাখা আমাদের কর্তব্য দায়িত্ব মনে করি ওই সকল ব্যক্তিদের ঈদ সম্পর্কে, তারা হলো প্রবাসী। প্রবাসীদেরকে এই আনন্দে কিন্তু বিশেষ করে অনেকেই ভুলে যায় যে আমাদের একটা অংশ অর্থাৎ বাংলাদেশিদের একটা অংশ প্রবাসে আছে, তো এদেরকে অনেকেই ভুলে যায়। আমি কি বলবো, মানে দুই দিন আগে ঈদের দিন রাত্রে অর্থাৎ ঈদের কোরবানির দিন রাত্রে এক ইসলামী ভাই আমাকে ভিডিও কল দিয়েছে, প্রায় সময় দুঃখের কথাগুলো শেয়ার করে। তো এই কল দিয়ে আমাকে এটাই বললেন যে আজকে কোরবানির দিন, ভালো করে এখন পর্যন্ত ঘরের মানুষের সাথে 5 মিনিটও কথা বলতে পারিনি, যখনই কল দেই তখনই বলে আমাকে অনেক ব্যস্ত, হয়তো বা কোরবানি নিয়ে ব্যস্ত, রান্নাবান্না নিয়ে ব্যস্ত। তো এই আনন্দের দিনে এই সকল ব্যক্তিদের যেন আমরা না ভুলি, তারা প্রবাসে আছে, তাদের অন্তরটা হয়তো বা আপনাকে খুলে দেখাতে পারছে না যে অন্তরে কি চায়, তার মনে কি চায়। আজও একটি একটি প্যাকেজ রেডি আছে প্রবাসীদের ঈদ সম্পর্কে, দেখি আমার প্রবাসী ইসলামী ভাই তার ঈদ সম্পর্কে কি আমাদেরকে জানাচ্ছেন দুঃখের কথা। জি প্যাকেজটি চালিয়ে দিন।
আজকে আমি যে বিষয় নিয়ে বলতে বসছি সেটা হচ্ছে প্রবাসীদের ঈদ। তো প্রবাসীদের ঈদ ঈদ সম্বন্ধে আসলে আসলেই খুব কষ্টকর, দুঃখকর। যখন দেশে ছিলাম তখন ঈদ মানে ছিল আনন্দ, এখন ঈদ মানে আনন্দ কি না সেটা আসলে বললে বুঝতে পারবেন যে কতটুকু ঈদ প্রবাসীদের জন্য আনন্দ আর কতটুকু কষ্টকর। তো আমি ঈদের দিন ঘুম থেকে উঠি মনে হলো যে আজকে তো ঈদ। যখন ঈদের কথা আমার মাথায় আসলো তখন আমার মাথায় চলে আসলো যে অতীতের স্মৃতিগুলা, যে ঈদের দিন সকালে মা ঘুম থেকে জাগিয়ে দিত, ওঠো গোসল করো, নামাজ পড়তে যাও, নামাজ পড়ে বন্ধুদের সাথে কুশল বিনিময় করতাম, নামাজ পড়তাম, আসতাম দেশে, বাড়িতে আসার পরে মায়ের হাতে নাস্তা খেতাম, সারাদিন ঘোরাঘুরি করতাম, খুব ভালো লাগত। কিন্তু এখানে যখন দেখলাম যে পাশে মা নেই, পাশে পরিবারের সদস্যরা নেই বা ওই বন্ধু বান্ধব আর নেই, তখন নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। তো সেখানে ঈদের দিনটা খুবই কষ্টকর, প্রবাসীদের ঈদটা আসলে সুখকর নয়, বরং অন্যান্য দিন থেকে আরো কষ্টকর। কারণ অন্যান্য দিন তো এত কিছু মনে পড়ে না, ঈদের দিন যে স্মৃতিগুলো মনে পড়ে। আজ মাদানী চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, যাদের ছেলে ভাই বা বাবা মামা চাচা যারাই প্রবাসে আসছে বা বিদেশে আসছে, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে ঈদের দিন শত ব্যস্ততার মাঝে হলেও তাদের সাথে একটু কথা বলুন, তাদের খোঁজ নিন, তাদের মনের অবস্থাটা জানার চেষ্টা করুন। হয়তো আপনার এই খোঁজ নেওয়াটা, আপনার কুশল বিনিময়টা তার চোখের কোণে যে পানি নেমে এসেছিল, চোখের কোণে যে পানি জমেছিল, তা মুছে যাওয়ার কারণ হতে পারে।
আসলেই দর্শক শ্রোতা, আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ তালা সবাইকে। হয়তো বা আপনার ঘর থেকেও কেউ প্রবাসে আছে, আপনার ছেলে হোক বা ভাই হোক, যারাই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, এই কথাগুলো শুনে কি আপনার ভিতরে কাজ করে না কি হয়তো বা এই কথাগুলো আমার ভাইয়ের হতে পারত, এই আবেগটা আমার ছেলের হতে পারত, কেন এরকমের হয় আমাদের দ্বারা? ঈদের দিন কেন আমরা আমার নিজের সন্তানকে ভুলে থাকি? কেন ফোন দিচ্ছি না? ব্যস্ত থাকবেন, আপনি ব্যস্ত নেই, বিজি নেই এমন কোনো ব্যক্তি নেই, সবার কাছে কাজ আছে, সবার হাতেই কাজ আছে, সবাই একটু ব্যস্ত। তারপরেও উচিত যে আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু প্রবাসে আছে, তাকে একটু কল দিয়ে জিজ্ঞাসা করি, কথা বলি, সে কেমন আছে, কি পরিস্থিতি তার, তার আবেগটা কি। আর বিশেষ করে বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্রগুলোতে তো ঈদ একদিন আগে হয়েছে, বেশিরভাগ রাষ্ট্রেই একদিন আগে ঈদ হয়েছে, ঈদের আগের দিনে তো আপনি ফ্রি ছিলেন, একটু যোগাযোগ করুন, কথা বলুন। রেজাউল ভাই, যে ইসলামী ভাই কথা বলল, যদি এই এরকম আমার ফ্যামিলি থেকে যদি আমার ছোট ভাই এই কথাগুলো বলতো, আমি কি এই জায়গাতে বসে নিজেকে কন্ট্রোল করতে পারতাম?
অবশ্যই না। আসলে বাস্তব বিষয় হচ্ছে এটাই, যখন এই ফিলিংসটা তখনই আসে যখন কেউ তার নিজের আত্মীয় স্বজন থেকে দূরে থাকে,
দূরে থাকে,
কাছে থাকলে এই ফিলিংসটা অনুভূত হয় না। তো যারা প্রবাসে আছে তাদের অবশ্যই ফিলিংস তাদের থাকবেই, এবং পাশাপাশি আমাদেরকে, আমরা যারা আমাদের দেশে আছি, আমরাও তাদের মতো করে ভাবতে হবে। আমরা যখন যতক্ষণ পর্যন্ত তাদের মতো করে না ভাববো, ততক্ষণ পর্যন্ত তাদের মনের অবস্থা সম্পর্কে আমরা বিন্দুমাত্র এগুলোতে খেয়াল দিব না এবং ধ্যানও দিব না। আসলে তারা আমাদের থেকে দূরে থেকে, পিতামাতা থেকে দূরে থেকে, আত্মীয় স্বজন থেকে দূরে থেকে, সেখানে যে কষ্ট করছে, সেখানে তো তার কেউ নেই, কেউ নেই, তার পরিচিত অপরিচিত বলেন কেউ নেই, যার সাথে সে দুটি কথা বলবে, মনের কথা বলেন আর যেটাই বলেন, অথবা তার আনন্দটাকে ভাগাভাগি করে নিবে। কিন্তু তার ওইখানে যাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটাই যে পরিবারের জন্য গিয়েছে,
পরিবারের
পরিবারের উন্নতির জন্য, পরিবারের উন্নতির জন্য, পরিবারের ভরণ পোষণ বলেন এবং সবকিছুই। আজকে আমরা এখানে আনন্দ করছি, তাদের সহযোগিতা অবশ্যই আছে, যারা প্রবাসে আছেন তাদের সহযোগিতা ছাড়া তো অবশ্যই সে আনন্দ করতে পারছি না। তো যাদের ফ্যামিলি, যাদের পরিবারের এই প্রবাসে যে কোনো সদস্য থাকুক না কেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই বুঝার তৌফিক দান করুক যে আমাদের প্রবাসী ইসলামী ভাইয়েরা যারা প্রবাসে আছেন, তাদের কষ্ট, তাদের মনের ব্যথা, তারা একদিক থেকে সন্তান সন্ততি থেকে দূরে, পিতামাতা থেকে দূরে, ভাই বোন থেকে দূরে, এত দূরে থাকা সত্ত্বেও একদম নিজেকে অসহায়ের মতো যে ইসলামী ভাই এখানে তার অভিমত পেশ করলেন, তো খুবই মর্মাহত হওয়ার বিষয় যে আজকে আপনিও একটা কথা বললেন যে ভাই ফোন দিয়েছে, বারবার কন্ট্যাক্ট করতে চেষ্টা করছে, বাড়ি থেকে উত্তর আসতেছে, ব্যস্ত, তো ঈদের দিন থাকেই। কিন্তু এটা যদি আমরা মেনটেন করে নিই যে আমার ভাই হোক, আমার সন্তান হোক, আমার যে কেউ হোক না কেন, তার সাথে আমি একটু কথা বলে নিলাম, তার সাথে একটু তার আনন্দটাকে আমি নিজের সাথে, নিজের দুঃখ, নিজের আনন্দ এগুলোকে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেই কিন্তু আসলে মানুষের জীবনটা পরিপূর্ণ হয়। আর অন্যতো আনন্দ যদি ভাগাভাগি না করা হয় সেটা তো আর আনন্দ থাকে না,
আনন্দ থাকে না
সেটা। আপনি নিজে নিজে কতক্ষণ আনন্দ হতেন, নিজে নিজে যখন হাসে না মানুষকে তখন মানুষ মানুষকে পাগল বলে।
এই আনন্দের যে আবেগটা, এটাই যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন, আপনি যখন এটা কাউকে বলবেন, তখনই না এই আনন্দটা আপনার ভাগাভাগি হবে, বা শেয়ার করলেন তখন আপনার আবেগটা প্রকাশ পেল যে আজকের ঈদের দিন বা ঈদ আজকে আমার এই আনন্দের কথাটা, এই সময়টা আমি কারোর সাথে অতিবাহিত করলাম, কারোর সাথে কথা বললাম, আমি আনন্দের কথাটা তার সাথে শেয়ার করলাম, এটাই তো, এটাতে তো আনন্দটা ফুটে উঠে। আর আমি ঈদের দিন নিজে আনন্দিত বা আনন্দ বাস বসে আছি, তার সাথে দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই, কারো খোঁজ খবর নাই, এটাকে আনন্দ বলে না, এটা তো বাস আপনি নিজের মতো নিজে আছেন। সোহেল ভাই আপনার কি কেউ বিদেশে আছে?
আগে ছিল।
কে ছিল আপনার?
আমার বড় ভাই কিছুদিন ছিল।
উনি কি ঈদ বাইরের দেশে করছে?
জি করেছিল।
আপনার অনুভূতিটা কেমন ছিল যে আমার ভাই বিদেশে আছে, আজ বড় ভাই ছাড়া আমি ঈদ করছি?
আসলে কি বলবো যে ওই অনুভূতিটা খুবই মানে কষ্টের, যে আগে ঈদের সময় সবাই ফ্যামিলি একসাথে থাকা হতো, যে বড় ভাই ছোট ভাই বাবা নামাজ পড়তে গিয়ে একসাথে আসা হতো, কুশল বিনিময় হতো, বাবার পায়ে ধরে সালাম করা হতো। তারপর বড় ভাই ছোট ভাই তো অনেক ছোট ছিল, তো বড় ভাইয়ের সাথে কোলাকুলি করা হতো, মামা তাদের সাথে কোলাকুলি করা হতো, কিন্তু ওই বছর ভাই ছিল না। ঘরের পরিবেশটা অন্যরকম ছিল, সবাই গুরু গম্ভীর মানে ওরকম যে অন্যান্য বার একটা ঘরের মধ্যে আনন্দ প্রকাশ পেত ওরকম ছিল না, খুবই একেবারে ঠান্ডা, একেবারে নিস্তব্ধ ছিল।
যখন বড় ছেলে না থাকবে, সোহেল ভাই আমি যেটা বুঝি, যখন বড় ছেলে না থাকবে ঘরে তখন কিন্তু মা কান্না করে বা বাবা কান্না করে, আর যখন ঘরের মধ্যে মা কান্নাকাটি করছে তখন ঘরের পরিবেশটাই ভিন্ন ধরনের হয়ে যায়। কেননা বড় ছেলে ঘরে নেই, মা স্বাভাবিক একটু মন মেজাজ তার নর্মাল থাকবেই বা সে একটু দুর্বল হয়ে পড়বে, আর যখন ঘরের মধ্যে মা কান্নাকাটি করবে তখন অন্যান্য সদস্যরাও কিন্তু এর সাথে সাথে একটু ইয়া হয়ে যায়, কান্নাকাটির ভাবের মধ্যে চলে আসে। এরকম হয়েছে আপনার ফ্যামিলিতে?
আসলে ওরকম যে একটা ইমেজ ওরকম অত হয় না, কিন্তু ঘরের পরিবেশটা খুব মানে স্তব্ধ বা খুব ঠান্ডা,
কিছু শূন্য
শূন্যতার অনুভব ছিল আর কি।
আসলে আরেকটা বিষয় যেটা, এটা হচ্ছে যে দেখা যায় যে এখন আমাদের যে পরিবেশ এবং আমাদের সমাজে যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় যে আপনি বিদেশে থাকেন আর ইয়েই থাকেন, সন্তান যে ছেলেটা অর্থ যোগান ভালো দিতে পারে তার প্রতি দেখা যায় যে টানটা একটু বেশি, এরকম এরকম পরিস্থিতি কিন্তু আছে। হ্যাঁ, তো এখন মনে করেন সন্তান আছে বিদেশের বাড়িতে, হয়তো তেমন ভালো অবস্থানে নাই, দেশের বাড়িতে যে ছেলে আছে সে কাছেও আছে, টাকা পয়সাও দিতে পারতেছে, চাহিদা পূরণ করতে পারতেছে, তখন দেখা যায় যে ওই সন্তানকে ভুলে গিয়ে এরকম কিন্তু অবাস্তব নয়, বাস্তব যে এরকম হয়ে যায়। তো ওই যে হাদিস মুবারাকা যে যেটা সারমর্ম হচ্ছে যে ব্যক্তি তার নিজের আত্মীয় স্বজন নিজের পিতামাতা অথবা নিজের স্ত্রী পরিজনের হাতে ধ্বংস হবে। হ্যাঁ, তো তখন এই অবস্থা মানে প্রবাসীদের বিষয়টা আরেকটা যে ইসলামী ভাই অভিমত দিলেন, এমনও কান্ট্রি আছে যেখানে ঈদ উদযাপন করা যায় না। হ্যাঁ, তো ঈদের নামাজও হয়
নামাজ না, এরা বলছে, একজনে বললো আমাকে গতকালকে মনে হয়, ইনি বললো যে ঈদের দিন সকালবেলা উঠলাম অনেক দূরে নামাজের জন্য গেলাম, এসে কাপড় চেঞ্জ করে কাজে চলে গেছি।
হ্যাঁ, অনেক জায়গা আছে উনি তো নামাজ পড়তে পেরেছে, অনেক জায়গা আছে ঈদের নামাজও হয় না, ঈদের নামাজও হয় না। তো এই যে একটা বিষয় যে ওই দিনটা তো তার কাছে ঈদ মনেই হয় না,
ঈদ যে
আজকে মনে, ওই যে ভাই বললো যে হঠাৎ করে আমার মনে হলো আজকে তো ঈদ, আজকে তো ঈদ, মানে তার স্বাভাবিক যে দিন দৈনিক রুটিন এর মতো তার চলাফেরা হয়ে যায়, ওইভাবেই চলতে হয়, ওই একটা মেশিন অর্থাৎ রোবট হয়ে যায় আর কি, রোবটিক জীবন। এই রোবটিক জীবনে আসলে আমরা অর্থের পিছনে দৌড়ে অর্থের জন্য অর্থের মুহে পড়ে নিজের জীবনটাকে রোবটিক করে ফেলেছি।
নিজাম ভাই কি ফ্যামিলির দিক থেকে কেউ আছে প্রবাসে? আচ্ছা, আত্মীয় স্বজনের মধ্যে, তাদের সাথে কখনো যোগাযোগ হয় এভাবে এমনি নর্মালি?
জি প্রায় হয়,
প্রায় কথাবার্তা হয়।
এবং ঈদের আগের দিন হয়েছে গরু বাজারে যখন গিয়েছি, মানে গরু হাটে গিয়েছি, তখনও ফোন দিয়েছেন, উনি অডিও কল দিয়েছেন আমার বাচ্চার খালু আর কি।
আচ্ছা আচ্ছা।
তো আমার মামাও রয়েছে, ওর মামা, তো উনি ফোন দিয়েছেন অডিওতে, আমি দিয়েছি ভিডিওতে, কারণ ওনাকে একটু গরু বাজারটা,
গরু বাজার দেখাবো,
ওনার মনটা একটু,
এই যে একটা খুশি হবে, খুশি যে আপনি তার সাথে শেয়ার করলেন যে আমি গরুর বাজারে আসছি, ভিডিও কলে আপনি দেখেন আমি গরুর বাজারে আছি, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের বাজার,
হার্ট, এটাও কিন্তু খুশি হয়েছে যে আমি বিদেশ থেকে হলেও একটা অংশ বা একটু সময় হলো বাংলাদেশের কিছু স্মৃতি দেখতে পারলাম, বা একটা গরুর হাটে গিয়েও আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়েছেন, এটাও তার মধ্যে একটু আনন্দ কাজ করে। সেই কথাগুলো আবার অন্য কারোর সাথে শেয়ার করবে, আজকে বাড়ি গ্রামের বাড়িতে গরুর হাট দেখলাম, ভালোই জমছে বা ভালোই গরু উঠছে, এই এটাই তো একটা আনন্দ, এটাই তো প্রকাশ করার কথা ছিল, কিন্তু এখন আর সেটা আমাদের হয়ে ওঠে না, নিজেকে অনেক ব্যস্ত ভাবি, আমরা অনেক ব্যস্ত মনে করি। একটু চিন্তা করি যে ওই জায়গাটা যদি আমি থাকতাম আর আমার যদি খবর নেওয়ার কেউ না থাকতো, কেউ যদি আমাকে জিজ্ঞাসা না করতো আজকে ঈদের দিন কিভাবে তোমার দিন চলছে, কেমন,
এমন এমন যুগ ছিল, বেশি যুগ দূর হবে না, চার পাঁচ বছর বা আট নয় বছর আগেও এমন ছিল যে বিদেশে যারা আত্মীয় স্বজন থাকতো, পরিবার থেকে হোক বা আত্মীয় স্বজনদের মধ্যে হোক, তো তখন ইমো, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া এতটা ছিল না, তো যার জন্য মোবাইলে কল করতে হতো, ব্যালেন্স খুব বেশি কাটতো, যার জন্য সাত দিনে একবার, পনেরো সময় পনেরো দিনে একবার, মাসে একবার যোগাযোগ হতো। কিন্তু বর্তমান এই জমানার এই যুগের মধ্যে কিন্তু ওইটা ওরকম আর প্রবলেমটা নেই,
এখন তো সেকেন্ডে সেকেন্ডে
ডেইলি, এখন সারাদিন চাইলে কথা বলা যাবে। আর ভাই তো বললো ভিডিও কলের মাধ্যমে এখন তো কত সুযোগ হয়ে গেছে, তো আমরা চাইলে কিন্তু আসলে পারি বিষয়গুলি
তাদেরকে ঈদের আনন্দ দিতে পারি।
আপনি যেটা বললেন শুরুতে যে প্রবাসী কিন্তু বেশিরভাগ দেশের মধ্যে কিন্তু একদিন আগে হয়ে থাকে, তো আমাদের আমরা ঈদের দিন ব্যস্ততার জন্য কিন্তু পারি না যোগাযোগ করতে, কিন্তু আগের দিন আমাদের কিসের ব্যস্ততা,
ঈদের আগের দিন ফ্রি থাকি আমরা বেশিরভাগ মানুষ, ওই সময়টাই তাদের ঈদ থাকে, তখন আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। আমরা প্রবাসের কথা বলছি, বাংলাদেশেও আমি যখন ছোট ছিলাম ওই সময়ের কথা, যে ভিডিও কল তো তখন ছিল না, বাংলাদেশেও ছিল না, বিদেশ তো ছিলই না, তখন এমনি নর্মাল ছোট ফোন ছিল, এই ফোনের মাধ্যমে বাড়িতে কথা বলতে হইতো শহর থেকে গ্রামে, তাও গ্রামে এত মোবাইল পাওয়া যেত না, দেখা গেছে এক কিলোমিটার দুই কিলোমিটার দূরে গিয়ে কোন ভিআইপি পার্সন এর মোবাইল ছিল, তার মোবাইলে গিয়ে কল করে এরপরে কথা বলতে হতো, অনেক কিছু ছিল। এর পূর্বে কি ছিল, চিঠি আদান প্রদান ছিল, চিঠির মাধ্যমে আমরা গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের সাথে কথা বলছি, এরপরে মোবাইল আসলো নর্মাল, এরপরে আসলো দামি মোবাইল, এখন তো এত সুন্দর আয়োজন ব্যবস্থা চলছে, আপনি চাইলে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আপনার ঘরের খবর আপনার ছেলেকে পৌঁছে দিতে পারেন, প্রতিদিনের খবর আপনি আপনার ছেলেকে পৌঁছে দিতে পারেন, এমন সহজ মাধ্যম এখন বের হয়েছে। তারপর আমাদের মধ্যে এক অলসতা, এক না পারবো না এরকমের কিছু আবেগ বা এরকমের কথা আমাদের মাঝে শোনা যায়। আল্লাহ তাআলা বোঝার আর আমল করার তৌফিক দিক, আমরা একেবারে প্রবাসীদের মধ্যে ডুবে গিয়েছি, বের হতে চাই এখন, দর্শকের কিছু কল নিবে, এবার আজকের বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন।
আমার নাম তাহের, একটু দোয়া করেন, অসুস্থ তো?
জি, একটু দোয়ার জন্য বলেছেন, একটুই না বেশি করে দোয়া করি, আল্লাহ তাআলা পেরেশানি থাকলে দূর করে দিক, আর আল্লাহ তাআলা আপনাকে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করার আর দাওয়াত ইসলামীর সাথে লেগে থাকার তৌফিক দান করুন। পরবর্তী কল।
আমার নাম হচ্ছে রুমান আহমদ, আমি সিলেট থেকে বলছি। আপনারা একটি নাটকের প্রেম আদানি মদিনাকে ওয়ালি এই নাটকের শোনার জন্য একটু অনুরোধ করলাম।
অনুরোধ করেছেন আর আমরা একটু আগেই শুনেছি এটা, তবে ফয়জুর রহমান ভাই আমাকে ভিন্ন তর্জে ভিন্ন সুরে শুনিয়েছেন, যেটা আপনাদের সবসময় শুনে থাকেন মাদানী মদিনাওয়ালে, ওই সুরে নয়, নতুন সুরে শুনিয়েছেন। যদি সময় হয় ফয়জুর রহমান ভাই পুরানো তর্জে পুরানো সুরে ইনশাআল্লাহ মাদানী মদিনাওয়ালে শোনাবেন আমাদেরকে। পরবর্তী কল।
ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঈদুল আজহার পবিত্র ঈদের ঈদুল মোবারক, এই মুহূর্তে মদিনা শরীফের তান্দি তান্দি মিঠা মিঠা খাওয়ার মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ মদিনা শরীফের হাজির নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ বর্তমান জান্নাতে বাকি শরীফের মধ্যে আছে হযরত সাইয়েদনা ওসমান জিন রাহিমাহুল্লাহ তাআলা, হৃদয় আখতাদের সামনে পাশাপাশি দোয়া করতে চান না পাই যাতে মদিনা শরীফের হাজির নসিব করেন, এবং যার আলহামদুলিল্লাহ যেভাবে ঈদুল ইসলামের আপনারা খেদমত করতে চান আল্লাহ পাক যাতে আজীবন খেদমত করতে পারেন, এবং আল্লাহ পাক যাতে আমাদেরকে আজীবন মাদানী মহলের মধ্যে সেগামল দান করেন ইনশাআল্লাহ দোয়া করতেছি। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে বেহিসাব আপনারা দান করেন।
উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে সম্ভবত আমাদের শাহ আলম ভাই মদিনা শরীফ থেকে আমাদেরকে কল করেছেন, বয়স দিয়েছেন, শুকরিয়া আদায় করি। আপনি ওই জায়গাতে গিয়েও পবিত্র স্থান সমূহের মধ্যে আমাদেরকে স্মরণ রেখেছেন আর কলও দিয়েছেন আমাদেরকে, অনেক দোয়াও করেছেন, শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিক, আমাদের হকে আপনার হকে আল্লাহ তাআলা কবুল করুক, আমরাও যেন বার বার মিঠা মদিনা জিয়ারত করতে পারি, উপস্থিত হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ মিতু ঢাকা মুদ্রাপাড়া থেকে বলছি। মাদানী চ্যানেলটা দেখতেছি, বিশেষ করে জাকির ভাই এর যে অনুষ্ঠানটা, মাদানী চ্যানেল প্রত্যেকটা অনুষ্ঠানে খুব ভালো, কিন্তু জাকির ভাই যে প্রোগ্রামটা করতে চাইছিল খুবই অসাধারণ একটা প্রোগ্রাম। দয়া করে সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকুক। মাদানী চ্যানেল দিন দিন এটা বৃদ্ধি পায়, মানুষের ঘরে ঘরে যায় এবং দেখতে পারে সেই ছবি বানিয়ে।
আমিন আমিন আমিন। আপনার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে, মাদানী চ্যানেল দেখছেন এই মুহূর্তে, আর আমাদেরকে কলও করেছেন নিপু ভাই ঢাকারই সায়দাবাদের পার্শ্ববর্তী এলাকা শাহজাহানপুর, এদিকে শান্তিপুরে না নিপুপুরের পাশে কমলাপুরে, আচ্ছা মাশাআল্লাহ। শুকরিয়া আদায় করি ভাই, সঙ্গেই থাকুন, দোয়া করুন যাতে করে আল্লাহ তাআলা ইখলাসের সাথে কাজগুলো করার তৌফিক আল্লাহ দান করেন। পরবর্তী কল।
আমি নানমান থেকে বলছি, আমার নাম মোহাম্মদ নাইম। আমি
মাদানী মুন্নির অনুরোধটা রাখা হতো। হ্যাঁ, মাদানী মুন্না না মুন্নি জানি না নাম কি বলেছেন, শুনিনি, মোহাম্মদ বলেছেন, মাদানী মুন্না হবেন তাইলে। আবার হজে যাওয়ার দাও তৌফিক এমন একটি কালাম শুনতে চেয়েছেন তিনি।
হজ করার শোভা দান কর মোরে ইয়া রাসূল, হজ করার শোভা দান কর মোরে ইয়া রাসূল, হজের মৌসুম এসে গেছে, হাজিরা প্রস্তুত যেতে, আমার হজির যেন হয় কোনো উপায় ইয়া রাসূল, আমার হজির যেন
সিদায়
মেজবান
যেদিকে বলবে মেহমান এদিকেই করবে। শুরু করতে চাই সোহেল ভাই থেকে শুরু করব। সোহেল ভাই আপনাকে আমি একটি অক্ষর দিব, বাংলা একটি অক্ষর দিব, আর এই অক্ষর দিয়ে পাঁচজন ওলির নাম আপনাকে বের করে দিতে হবে, আল্লাহর পাঁচজন নেককার বান্দাদের নাম বলে দিতে হবে, ঠিক আছে?
এর জন্য কোনো তোহফা?
হ্যাঁ, এর জন্য আমি তোহফাও রেডি করে রেখেছি। সোহেল ভাই যখন পাঁচজন ওলির নাম এই অক্ষর দ্বারা বের করে দিবে, মানে একজন আল্লাহর ওলির নামের মধ্যে, যেমন আমি আপনার নাম দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি যদি বলি দন্তেশ, তো আপনার নামে সোহেল আছে, বা ওই অক্ষরটা মাঝে মাঝখানের অক্ষর হতে পারে, শেষের অক্ষর হতে পারে, একটি অক্ষর দিবে, দিয়ে আপনাকে ওলি একজন পাঁচজন আল্লাহর ওলির নাম বলতে হবে। আর আপনার জন্য পুরস্কার, যখন পাঁচজন ওলির নাম আপনি বলতে পারবেন, তো আমার পক্ষ থেকে একটি মুস্কি হাসি আপনার জন্য উপহার রয়েছে। আর এটাকে সদকা বলা হয়েছে, তাই না?
জি, সদকা তো উপহার হয় না,
সদকা সোহেল ভাইয়ের জন্য না, মুস্কি হাসি সোহেল ভাইয়ের জন্য। আপনার জন্য অক্ষর, বাংলা অক্ষর ব। জি, আপনার হাতে আমি 5 মিনিট সময়ও দিলাম, 5 মিনিট পরে আপনার কাছে ফিরে আসবো নামগুলো শোনার জন্য। আপনি বসে ভাবতে থাকুন কার কার কোন কোন আল্লাহর ওলির নামের মধ্যে ব উচ্চারণ করা হয়, ঠিক আছে? আচ্ছা রেজাউল ভাই, আজকের বিষয়ে রয়েছে মেহমান দাঁড়ি করা, কিছু মাদানি ফুল দর্শককে আপনার পক্ষ থেকে।
আলহামদুলিল্লাহ, খুব প্রাণবন্ত আলোচনা চলতেছিল এবং প্রবাসীদের বিষয়টা এসে গিয়েছে। মেহমানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল করিমের মধ্যে প্রায় 6 জায়গাতে এই যাইফ অর্থাৎ মেহমান
জি
শব্দটা উল্লেখ করেছেন, যেমন সূরা হুদ এর 78 নং আয়াতে, সূরা হিজর এর 51 নং আয়াতে, সূরা হিজর এর আবার 68 নং আয়াতে, আবার সূরা কাহাফের 77 নং আয়াতে, সূরা যারিয়াতের 24 নং আয়াতে, সূরা কামারের 37 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে ব্যবহার করেছেন। বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম এর মেহমানদারি, এটা একটা এমন বিষয় যেটা ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে, এর সিফাতের সাথে, গুণাবলীর সাথে সংশ্লিষ্ট। আর ইসলামের এমনও বিষয় রয়েছে যে বিষয়গুলো
অনেক বিষয় যেগুলো আমাদের ইসলামী শরীয়তে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের শরীয়তে শরীয়তে মুহাম্মাদির মধ্যে হযরত সাইয়েদা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বিষয়গুলো অনেকগুলো এসেছে। ঠিক তদ্রূপ যেমন আমরা কুরবানি পালন করি, কুরবানির ঈদ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ওনার থেকে আমাদের শরীয়তে এসেছে। ঠিক মেহমানদারির ব্যাপারটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মেহমানদারিটাকে এটা একটা সম্মান এবং এটার একটা বিশেষ গুণ, বিশেষ সিফত রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে, একাধিক হাদিসে মুবারাকার মধ্যে এই মেহমানদারির ব্যাপারে উল্লেখ করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে তবে সে যেন তার মেহমানের সম্মান করে। আখিরাত এবং আল্লাহ তাআলার উপর ঈমান, তাহলে ঈমানদারের সিফত হচ্ছে মেহমানের সম্মান করা।
সম্মান করা
ঈমানদার যারা মুমিন হবে, মুমিনের গুণাবলীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝাতে চাচ্ছেন যে মুমিনের গুণাবলী হচ্ছে যে মেহমানকে সম্মান করবে। আর মেহমানের সম্মান এর বিষয়টা কি, মেহমান তার যে রিজিক আছে তা তো করবেই, কিন্তু আসলে খাবার দাবার যে বিষয়গুলা এগুলো সাধারণত এত বেশি না, কারণ খাবার দাবারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয়, অন্যান্য বিষয়গুলো যে তার সাথে কি আচরণ করা হলো, সে আসলো আসার অবস্থায় যদি আমি চেহারাটাকে গুমরামুখী করে রাখি তাহলে তো সে তাকে যদি এরপরে গুমরামুখী করে যদি মানে তাকে খাবারের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু তার সম্মান হলো না, কারণ তার সে আমার কাছে সদাচরণ চায়, সে আমার কাছে ভালো আচরণ চায়, সে যখন আসলো তার সাথে আমি কি আচরণ করলাম, তাকে আমি কিভাবে গ্রহণ করলাম, সে বিষয়টা আসলে মেহমান লক্ষ্য করে। দেখা যাচ্ছে যে একজন মেহমানের সম্মানের বিষয়গুলা অনেক দিক থেকে আসে, যেমন তাকে সাদর সম্ভাষণ জানানো, তাকে আমন্ত্রণ জানানো, তাকে আহলান সাহালান বলা যে বিষয়গুলা, এবং তাকে মুচকি হাসি দেওয়া, এবং তার যেই মুচকি হাসিগুলো রয়েছে এটার সাথে নিজেকেও নিজে তার মুচকি হাসির সাথে নিজেও মুচকি হাসা, তো এই যে বিষয়গুলা এবং তার সাথে সময় দেওয়া, মেহমান আসছে আমি মেহমান ঢুকলো একদিক দিয়ে আমি বের হয়ে গেলাম আরেক দিক দিয়ে, তাহলে কিন্তু এটাও কিন্তু মেহমানের সম্মান হলো,
মেহমানের অন্তর খুশি না,
খুশি
এটা আমার ব্যাপার। আমি আপনার বাড়িতে যাই আর আপনি যদি বলেন যে জাকির ভাই বসেন আপনি, আমি একটু আসতেছি, এই আসতেছি বলে আমি তো ভাবো মেহমান মানুষ, আমি মেজবানের জন্য কিছু আয়োজন করতে গেছে, তখন আপনি আসতেছি বলে যে দুপুর একটা পার করে দিয়েছেন, আমি তো বসে আছি আসে না, তখন মন খারাপ হয়ে যাবে, মন চায় এখন চলে যাই, যার বাড়িতে আসছি সে নেই, তো কতক্ষণ আর এভাবে বসে থাকবো, তখন কিন্তু মেহমান যে থাকে সে মনে কষ্ট পায় আর চলে যাওয়ার মতো তার মধ্যে চিন্তা ভাবনা চলে আসে। এই কারণে মেহমানের সাথে সময় দেওয়া, অতিবাহিত করার সময়, আর তার বাড়ির সম্পর্ক জিজ্ঞাসা করা, বাড়ির সবাই কেমন আছেন বা কেউ অসুস্থ আছেন কিনা, তার জন্য দোয়া করা, সময় অতিবাহিত করা মেহমানের সাথে। সোহেল ভাই সময় শেষ, 5 মিনিট সময় দিয়েছিলাম সোহেল ভাইকে, অক্ষর দিয়ে 5 জন আল্লাহর অলির নাম বের করার জন্য বলছিলাম, সোহেল ভাই থেকে শুনবো ইনশাল্লাহ 5 জন আল্লাহর অলির নাম দিই। সোহেল ভাই
আলহামদুলিল্লাহ, আমরা প্রায় সবাই অবগত যে বাংলাদেশ 360 আউলিয়ার দেশ বলা হয়, 360 জন আউলিয়া কিরামের মধ্যে একজন ছিলেন হযরত খাজা ইকবাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি, এর মধ্যে বউ আছেন খাজা তৈয়ব রহমাতুল্লাহ তাআলা আলাইহি,
উনার নাম
না তৈয়ব, 360 আউলিয়ার মধ্যে আছেন। এরপর বুরহানউদ্দিন, আমরা জানি হয়তো যারা সিলেটে যাই ওনার মাজার জিয়ারত করি, এরপর বাহাউদ্দিন জাকারিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি, এরপর আরো অনেক বদিয়ে তো অনেক লিস্ট আছে, এরপর আবু বকর রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন আল্লাহর ওলির নাম আছেন, এই 360 জন আউলিয়া কিরামের মধ্যে একজন আবু বকর রহমতুল্লাহ তাআলা আলাইহি, 5 জন হয়ে গেছে, আরো অনেক আছে।
আসলে আমার ঘরের মধ্যে যদি আমি এই বিষয়টা একটু শিখাই তবে আশা করি আমার সন্তান, আমার ছোট, আমার ভাই যারা আছে তারাও এই আল্লাহর ওলিদের চর্চা করা, আল্লাহর ওলিদের গুণকীর্তন করা, তাদের প্রশংসা করার সৌভাগ্য তারা অর্জন করবেন। বদিয়ে অনেক আল্লাহর ওলিদের নাম রয়েছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অপশনে যাব নিজাম ভাইয়ের কাছে, নিজাম ভাইকেও বলতে হবে একই সোহেল ভাইকে যেভাবে অপশন দিয়েছে আপনাকেও দিব ইনশাল্লাহ তাআলা, আপনাকে বলতে হবে ল দিয়ে, ল যে অক্ষর আছে ল দিয়ে চারজন আল্লাহর আলীর নাম আপনাকে বলতে হবে, সময় পাঁচ মিনিট আপনার হাতে থাকবে, পাঁচ মিনিটের মধ্যে ল দিয়ে চারজন আল্লাহর আলীর নাম আপনাকে স্মরণ করে আমাদেরকে জানাতে হবে। আমরা নিজাম ভাইয়ের কাছে পাঁচ মিনিট পরে ফিরে আসবো, আর ল দিয়ে পাঁচজন আল্লাহর আলীর নাম নিজাম ভাই ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন, যাতে করে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের এই শিক্ষা অর্জন হয় যে ঘরের মধ্যে হয়, ঘরের মধ্যেও আমার ছোট যারা আছে বা ঘরের মধ্যে যারা আছে তাদেরকে যেন আল্লাহর আলীর মহব্বত কিভাবে প্রবেশ করাতে হয়। আপনি আপনার সন্তানকে নিয়ে বসে যান না, আজকে একদিন সময় দেন আপনার সন্তানকে যে ল দিয়ে তুমি চারজন আল্লাহর আলীর নাম বের করে দাও। আপনার সন্তান এটার পিছনে লেগে যাবে, যখন তার বিবেক তার চিন্তা ভাবনা এটার ভিতরে খাটাবে সে, তখন তার মনের মধ্যে আল্লাহর আলীর মহব্বত চলে আসবে, আল্লাহর আলীর নাম খুঁজতে খুঁজতে তার মধ্যে অলিদের একটা চর্চা তার মধ্যে চলে আসবে। তো আশা করি ইনশাল্লাহ নিজাম ভাইও আমাদেরকে সঠিক উত্তর দিবেন বা সঠিকভাবে চারজন আল্লাহর আলীর নাম বলবেন। চারজন কেন দিয়েছি এটাও হয়তো প্রশ্ন আসতে পারে। ব দিয়ে অনেক আল্লাহর আলীর নাম পাওয়া যায়, ল দিয়ে হয়তো বা চারজন বা ছয়জন পাবে, এর বেশি আরো বেশি পাওয়া যাবে, কিন্তু নিজাম ভাই কষ্ট হবে, এই কারণে আমি কম দিলাম, চারজন দিলাম, কিন্তু রেজলভের বিষয় একটু বেশি থাকবে ইনশাআল্লাহ তাআলা। রেজলভের চর্চাও ভালো আছে, অভিজ্ঞতাও ভালো আছে। ছিলাম রেজলভের কাছে, আজকের বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম, কিছু কল নেই, এরপরে আসবো নিজাম ভাইয়ের কাছে আল্লাহর আলীদের নাম শোনার জন্য। কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ সুজন ওমান থেকে, আপনাদের অনুষ্ঠানটা দেখলাম, অনেক ভালো লাগ, মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এরকম অনুষ্ঠান প্রচার করার জন্য, প্রবাসী ভাইদেরকে স্মরণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি ওমান থেকে আমাদেরকে দেখছেন আর মোবারকবাদ জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তালা। পরবর্তী কল।
আমি কুমিল্লা থেকে ইলিয়াস আহমদ বলছি।
জি
ইলিয়াস, মাদানী চ্যানেল বাংলা হওয়াতে সারা পৃথিবীতে সুন্নিয়তের বিশাল খেদমত হচ্ছে, দাওয়াত ইসলামের মোবাইলগুলা যেভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলে, তারা পৃথিবীর বাংলা শিক্ষিত মুসলমানরা নিঃসন্দেহে উপকৃত হচ্ছে আপনাদের মাধ্যমে, সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উল আযহা উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মাদানী চ্যানেল সকলে ঘরে ঘরে চালু হোক, মাদানী চ্যানেল আমাদের ইমান আকীদাকে আরো সমৃদ্ধ করবে সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ লিয়াজ ভাই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আপনি আমাদেরকে কল করেছেন বা সাহস উৎসাহ প্রদান করেছেন, এজন্য শুকরিয়া জানাই। মাদানী চ্যানেলে বাংলার মধ্যে তেমন বেশি প্রশ্নের উত্তর তো দেই না আমরা, এই কারণে যে বুঝি যেই প্রশ্নটা আসবে ওই প্রশ্নটার উত্তর যেটা হবে ওটা আমরা এমনিতেই আলোচনা করি, এভাবেই আলোচনা করি। যেমন কোনো দর্শক এখন কল করলেন যে মেহমানদারি করার ফজিলত জানাবেন, তো ফজিলত আপনার কল আসার পূর্বেই কিন্তু আমরা ফজিলত আলোচনা করে দিয়েছি যাতে কারো প্রশ্ন না দাঁড়ায়, তো এভাবে করে আলহামদুলিল্লাহ কাজ করছে, মাদানী চ্যানেল দোয়া করবেন। পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
মোহাম্মদ রফিক বলছিলাম বরুড়া থেকে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এর সকল ইসলামী ভাইদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা দিন দিন উন্নতি দান করুক।
মাশাআল্লাহ রফিক ভাই, আপনাকে দাওয়াত শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, আপনি আমাদেরকে কল দিয়েছেন, খবর নিচ্ছেন, আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন, মাশাআল্লাহ। সময় তো শেষ, নিজাম ভাইয়ের কাছে আসতে হবে। নিজাম ভাই আপনাকে ল অক্ষর দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে, ল অক্ষর দিয়েছিলাম আপনার চারজন আল্লাহর আলীর নাম বের করার জন্য বলার জন্য, সম্ভব হবে এখন নাকি আরো দুই মিনিট সময় নেবেন?
প্রথমত আমাদের বাংলার সম্রাট যাকে বলা হয় আউলিয়া কেরামদের, তিনি হচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি,
তার নামের মধ্যে কিন্তু দুইটা ল আছে, আবার দুইটা দুইজন ধরিয়ে না একজন ধরিয়ে,
একজন একজন।
জি,
আচ্ছা, আমাদের আল্লামা জামিলুর রহমান রহমতুল্লাহ আলাইহি,
সুবহানাল্লাহ,
জামিল রেজবি, যিনার নাত শরীফ আমরা
অনেক সময় শুনে থাকি। জি, দুইজন
যেভাবে 360 আলুয়াদের মধ্যে আরো রয়েছেন হযরত সৈয়দ খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি।
আচ্ছা, খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি,
তো আরো রয়েছে এরকম,
এখানে তো খলিলুল্লাহ তো অনেক ল হয়ে গেছে,
না অনেক না, একটাই একজনের নাম এখানে ধরা হবে। জি,
তো আরেকজনের নাম রয়েছে এরকম সৈয়দ জলিল, জলিল রহমতুল্লাহ আলাইহি।
আচ্ছা, জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি, খলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি, এভাবে আপনি নামগুলো খুঁজে নিয়েছেন। দর্শক শ্রোতা
লাল শাহবাজ
কলমদার, জি, অনেক আছে, ল দিয়ে অনেকের নাম খুঁজে পাওয়া যাবে। আমি এটাই বলতে চাই যে এই অভ্যাসটা, এই কাজটা আপনি আপনার ঘরের মধ্যে করেন, যদি সম্ভব হয় একদিন সময় দেন, এভাবে সকল ইসলামী ভাইরা তো সবসময়
লেখাপড়ার মধ্যে থাকে। গোলাপ শাহ রহমতুল্লাহ
আলাইহি, অনেক রয়েছে, কল্লা শহীদ
আপনার জন্য আছে ক, ক অক্ষর দিয়ে আপনাকে না জান্নাতে নিজপথে আটজন আল্লাহর ওলির নাম দিতে হবে ক দিয়ে, ঠিক আছে?
আপনার হ্যাঁ
বড় হুজুর ছোট হুজুর দেখবো পরে, ক দিয়ে আটজন আল্লাহর ওলির নাম আপনাকে বের করে দিতে হবে। আপনার হাতে সময় পাঁচ মিনিট, ইনশাআল্লাহ তাআলা পাঁচ মিনিটের মধ্যে আপনি বের করে দিবেন। আর ফয়জুর রহমান আর আমার এহসান ভাই, এদের জন্য এই প্রশ্ন না, এদের জন্য একটু ভিন্ন, দেখব দুইজনের মধ্যে কে সবচাইতে বেশি আমাকে একটা না, যখন সময় দেওয়া হবে ফয়জুর রহমান ভাইকে, ফয়জুর রহমান ভাই বলা শুরু করবে, যতক্ষণ পর্যন্ত ও না করবে, না ব্রেক করবে, এর মধ্যে বাংলাদেশের কতটা জেলার নাম সে বলতে পারে, আর এরপরে এহসান ভাইয়ের কাছে আসবো, এহসান ভাই কয়টা বাংলাদেশের জেলার নাম বলতে পারে এটা আপনার পরে হবে ইনশাল্লাহ। আপনি আগে আমাকে আটজন আল্লাহর ওলির নাম দেন ক দিয়ে যেটা আছে, ঠিক আছে ইনশাল্লাহ তাআলা। আমাদের মাঝে আরো এক মেহমান, না কঠিন হবে না, যতটুকু পারে আর কি ফজলুর রহমান ভাই ইনশাল্লাহ। সকল ইসলামী ভাইদের জন্য যারা এখানে প্রশ্নের উত্তর দিচ্ছেন সবার জন্য এখানে থাকবে ইনশাল্লাহ তাআলা, এই উত্তর প্রদান করার জন্য যে সঠিক উত্তর দিচ্ছেন এর জন্য থাকবে আমার পক্ষ থেকে মুস্কি হাসি, সবার জন্য এটা উপহার থাকবে ইনশাল্লাহ তাআলা। সবাই মুস্কি হাসির চাহিদাও রাখে যে মুস্কি হাসি সবাই আশা করি,
কিছু মেহমানদারিও করান সাথে সাথে
ইনশাআল্লাহ তাআলা, মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। যদি খাদেম ইসলামী ভাই, সহযোগী ইসলামী ভাই আশেপাশে থাকেন তো তাকে অনুরোধ করছি যে স্টুডিওতে দ্বিতীয়বার চা দেওয়ার জন্য, যাতে মেহমান ভালো মতন কথা বলতে পারে, গলা ক্লিয়ার জন্য থাকে, খাদেম ইসলামী ভাইকে চা দেওয়ার জন্য অনুরোধ করছি দ্বিতীয়বার ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইমরান মাদানী ভাই ঈদ মোবারক আবার আপনাকে বসেন, আপনি সুপ্রিয়া আল্লাহ তাআলার আসছেন, সময় দিয়েছেন স্টুডিওতে, বাহিরে বৃষ্টি এই কারণে হয়তো আপনার আসতে একটু লেট হয়ে গেছে, দর্শক শ্রোতাও জানে, দুই তিনবার বলছি যাতে করে দর্শক এটা ভালো মনে করে যে বৃষ্টির মধ্যে তারা সময় দিয়েছে না,
আলহামদুলিল্লাহ।
এটা অনেক বড় নিয়ামত আমার জন্য যে আপনারা বৃষ্টির মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দর্শক আজ ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য আরো একটি প্যাকেজ থাকবে আমাদের, আছে সময় মতো আমরা নিয়ে নিব, সেটা হলো মাদানী মুন্নাদের মাদানী ফুল, যেটা খুবই দরকার প্রয়োজন। আর দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা থেকে যে সকল ছাত্র মাদানী মুন্নারা লেখাপড়া করেন মাদ্রাসাতুল মদিনার মধ্যে, এদের থেকে যখন আমরা মাদানী ফুল শ্রবণ করি, এদের থেকে যখন আমরা কোনো কিছু জানতে পাই, তখন আমাদের ঘরের যে মাদানী মুন্নারা রয়েছেন তাদের মধ্যে ইলমি দিন শেখার এক শখ, এক পরিবর্তন চলে আসে। একটু আগে একটা SMS আসছিল আপনার গাইবান্ধা থেকে, গাইবান্ধা থেকে এক ইসলামী ভাই আমাদেরকে SMS করছিলেন যে আমার ছেলেকে আপনাদের মাদ্রাসায় মাদানী চ্যানেলের মাদ্রাসায় ভর্তি করার নিয়ত করছেন, এই প্রশ্ন এই SMS আপনি করছেন। দাওয়াত ইসলামের মাদানী, দাওয়াত ইসলামী একটি সংগঠন, আর এই সংগঠনকে চালাতে গিয়ে অনেকগুলো বিভাগ ডিপার্টমেন্ট রয়েছে, এর মধ্যে একটি মাদানী চ্যানেল, আবার মাদ্রাসাও আলাদা একটি ডিপার্ট। তো আপনি যদি আপনার সন্তানকে ভর্তি করাতে চান, মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখেন এখানে ফর কল নাম্বার উঠছে, এখানে আপনি কল দিয়ে জিজ্ঞাসা করুন যে গাইবান্ধাতে কোথাও আমাদের দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা আছে কিনা, যদি না থাকে তারপরে তাকে জিজ্ঞাসা করেন এর আশেপাশে কোনো জেলার মধ্যে আছে কিনা, আর না হয়তো ঢাকায় ভর্তি করাই দিন, ঢাকাতে আপনি, ঢাকাতেও মাদ্রাসাতুল মদিনা রয়েছে, মুন্সিগঞ্জে রয়েছে, এরপরে আপনার রাজশাহীতেও আছে, এরপরে সৈয়দপুরের মধ্যেও আছে, আপনার যেখানে সুবিধা হয় আপনি সেখানে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন, দেখবেন ইনশাল্লাহ আজকে আপনার সন্তান প্যান্ট শার্ট পরছে না ইনশাআল্লাহ তাআলা, যখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন এরপরে যখন ছুটিতে বাড়িতে যাবে দেখবেন আপনার সন্তান প্যান্ট শার্ট নয়, মাথায় ইমামা শরীফ সুন্নতি লেবাস নিয়ে ইনশাআল্লাহ বাসায় আসবে ফিরে ইনশাআল্লাহ তাআলা। দর্শক আজকের বিষয় মেহমানদারি, সোহেল ভাই থেকে ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল নিব মেহমানদারি সম্পর্কে। জি সোহেল ভাই,
আজকে বিষয় চলছে মেহমানদারি, তো মেহমানদারির প্রচলনটা আরবদের মধ্যে খুব বেশি ছিল,
আচ্ছা
যারা আরবীয় ছিল তারা,
আমাদের মধ্যে আছে ভাই
আলহামদুলিল্লাহ, কিন্তু আরবের মধ্যে একটু বেশি প্রচলন ছিল, আর আরবের লোকজন এই ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে তারা মেহমান নেওয়াজি করতো, অর্থাৎ মেহমান মেজবানি করতো। তো তাদের মধ্যে এমনও ছিল যে যদি গরিব লোক হতো, তারা যদি অভাবী হতো, যদি তাদের মধ্যে সম্বল একটি উটও হতো, ওই উটকে জবাই করে দিত, ওই উটকে তারা রান্না করে কি করতো, মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা করতো।
আল্লাহ আল্লাহ,
একবার দেখা হলো যে আরবের মধ্যে এক বড় ব্যক্তিত্ব খুব দানশীল ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ছাড়া কি এই আরবের মধ্যে অন্য কেউ আছে যে আপনার চেয়ে বেশি দানশীল বা আপনার চাইতে বেশি মেহমানদেরকে অতিথি আপ্যায়ন করে? বললো তা জানি না, তবে আমি একবার এক যুবকের কাছে গেলাম, তার মেহমান হলাম। তখন যখন আমি মেহমান হলাম, সে কি করলো, রাত্রবেলা সে আমাকে মেহমান নেওয়াজ করলো। তার কাছে প্রায় 100টি ছাগল ছিল। তো সে একটি জবেহ করে তার ওই ছাগলের মাথার মগজ এনে আমাকে দিল। আমি খেয়ে বললাম খুব সুস্বাদু হয়েছে। সে আবার আমাকে একটু এনে দিল। এভাবে আনতে আনতে আমার যতক্ষণ পর্যন্ত আমি বললাম যে বাস যথেষ্ট হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাকে এনে দেওয়া হলো। যখন আমি ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি সকালবেলা যে ওই ব্যক্তি, ওই যুবক, তার যত ছাগল ছিল অর্থাৎ 100 ছিল, ওই 100 ছাগল সে কি করেছে, জবে করে আমার খাবার জন্য ব্যবস্থা করে
দিয়েছে।
একটু চিন্তা করুন, মেহমান সে মগজ পছন্দ করেছে, এই মগজের জন্য সে একটি দুইটি নয়, তার সকল যে ছাগল ছিল 100টি ছাগল তার সম্বল ছিল, সবগুলো সে কি করে দিল, জবে করে তাকে খাইয়ে দিল। তখন এই আচরণ দেখে ওই ব্যক্তি খুব খুশি হলো। খুশি হয়ে তিনি কি করলেন, সে যেহেতু দানশীল ছিল, সে বড় লোক ছিল, ধনী ছিল, সে তার যে উষ্ট্রী ছিল ওখান থেকে 100 উষ্ট্রী তাকে দান করে দিলেন, তাকে দিয়ে দিলেন তোহফা হিসেবে। তো আরবদের মধ্যে এই মেহমান নামাজিটা খুব বেশি প্রচলন। কিন্তু আমরা বর্তমানে আমাদের সমাজ এরকম যে কেউ যদি মেহমান আসে, আমরা চিন্তা করি অনেকে মানে মেহমান নামাজিটাকে প্রতিদান মনে করি, যে আমি যাচ্ছি তো আমি ওখানে গিয়ে খাবো, তো সে যেন কিছু মাইন্ড না করে এজন্য আমরা এত কিছু নিয়ে যাই, পরিবর্তে মিষ্টি নিয়ে যাই, ফল নিয়ে যাই, এটা সেটা বিভিন্ন, যেন আমি যত টাকার জিনিসপত্র নিয়ে গেলাম সেজন্য আমাকে আর কিছু বলতে না পারে যে খাওয়ার জন্য চলে এসেছে, এরকম মাইন্ড আমাদের মধ্যে চলে আসে। আবার যারা মেহমান তারা কি মাইন্ড করে, তারা এটা নিয়ে বসে থাকে যে এসেছে আসা মানে মেহমান এসেছে কিছু কিছু নিয়ে আসেনি, এরকম একটা মাইন্ড আমাদের মধ্যে হয়ে গেছে। কিন্তু এরকম হওয়া উচিত নয়। তোফা দেওয়া নেওয়া এটা সুন্নত মুবারাকা, আমরা তোফা দেব, তোফা নেব, তবে এই তোফার আশা যেন আমরা না করি। আপনাকে যেরকম মেহমান নিয়ে যে মেজবান হবে, যে মেহমান হবে সে নিয়ে তোফা নিয়ে আসবে, এরকম একটা আশা করে এটা করা উচিত নয়। আজকাল আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে আমরা একই জনকে দাওয়াত,
এটা কিন্তু আপনার সাথে একটু অ্যাড করার চেষ্টা করছি আমি, সেটা হলো গিয়ে যখন কোনো ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় না, সে কিন্তু সহজে যেতে রাজি হয় না। এখন
কেন এই ব্যাপারটা আর কি বলতে চাচ্ছিলাম যে যখন দাওয়াত দেওয়া হয় সে যাচ্ছে না, কারণ এখন আমাদের এটা প্রচলন যে আমি খাবো কিছু টাকা দিতে হবে,
নিয়ে যেতে হবে,
কিছু নিয়ে যেতে হবে। আর যে আয়োজন করে একটু বড় আয়োজন করলে সেও আশা থাকে যে আমি একটু বড় আয়োজন করি তো আমার কিছুটা হেল্প বিনিময়ে কিছু পাবো, এরকম আমাদের সমাজে। আসলে মনে করেন আমি দাওয়াত দিচ্ছি, আমার ঘরে সন্তান হয়েছে, সন্তানের আকিকা করছি বা সন্তানের সুন্নতে খাতনা হচ্ছে বা পরিবারের সদস্যের বিয়ে হচ্ছে, আমরা মানুষকে দাওয়াত দেই কেন, আমার ঘরে খুশি, ওই খুশির কারণে আমি মানুষকে দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, ভালো কথা শুনে তো মোবারকা দাওয়াত দেওয়া, আমি দাওয়াত দিচ্ছি, তোর মধ্যে সে যখন আসবে আমাকে কিছু গিফট দিবে, এই জন্য দাওয়াত দেওয়া, বা সে আমাকে টাকা দিবে, বিভিন্ন রকম এই প্রতিদান যে আশা করি এটা করাটা ঠিক নয়।
রাইট রাইট,
আমার সামর্থ্য এত বড় সামর্থ্য নেই, বড় আয়োজন না করি, যতটুকু আমি যেহেতু খুশি হয়েছি, আমার খুশির মধ্যে যতটুকু আমার সামর্থ্য রয়েছে আমি ততটুকুর মধ্যে খানার আয়োজন করি, ব্যবস্থা করি।
এই বিষয়টা সোহেল ভাই এই পর্যন্ত অনেকের থেকেই শুনছি, একটা বাংলাদেশের একটা সিজন আসে যেই সময়গুলোতে যে মাসগুলোতে বিয়ে শাদীর প্রচলনটা বেশি থাকে, যেমন যদি বলি শীতের শুরুর দিক থেকে মানে বিয়ের একটা থাকে ভালো, প্রায় জায়গাতেই বিয়ের শাদী হয় থাকে ওই সিজনটাতে শীতের শুরুর দিকে। তো আমি কয়েকজন থেকে শুনছি যে এই মাসগুলো আসলেই দাওয়াত খেতে খেতে এমন কোনো শুক্রবার বাকি থাকে না যে দাওয়াত খেতে না হয়, আর এখন বর্তমানে দাওয়াত খাওয়া মানেই হলো 2-4-5 হাজার টাকার খরচ, মানে এখন দাওয়াত খেতে যাবে তাও একটা খরচের চিন্তা ভাবনা মাথায় চলে আসছে, কারণ দাওয়াত খেতে যেতে হলে কিছু না কিছু দিতে হবে। এরপরে আরো কিছুদিন আগে ইসলামী ভাই বললে, এক লোক আমাকে বললো যে এক ব্যক্তি দাওয়াত দিচ্ছে, এখন তো ভাবতেছি কিভাবে কি যাব, অনেক টাকার খরচ প্রয়োজন। এভাবে মানুষ পরেশানির মধ্যে পড়ে যায়, হয়তো কারো আছে কারো নেই, সবাই যে দিতে পারবে সবাই যে নিয়ে যাবে এরকমের না, তবে এটা যেন না হয়, আশা যেন না থাকে যে আমার বাড়িতে কেউ আসলে আমার জন্য নিয়ে আসবে বা পুরস্কার নিয়ে আসবে বা কোনো কিছু নিয়ে আসবে আমার সংসারের জন্য, ফ্যামিলির জন্য, এটা যেন আমরা না আশা না করি। আমরা দাওয়াত মেহমানদারি কেন করবো, আল্লাহ তার রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, যদি তোহফা উপহার হিসাবে কিছু নিয়ে আসে আলহামদুলিল্লাহ, যদি না নিয়ে আসে কিছু বলাও যাবে না আর দাবিও করা যাবে না। আর রেজাউল ভাইয়ের সময় তো শেষ, তবে দেখি কতটুকু সামনে এগিয়েছেন। রেজাউল ভাই, ক দিয়ে আপনাকে আটজন আল্লাহর ওলির নাম বলতে হবে, সম্ভব এখন না? আরো দুই মিনিট সময় নেবেন?
না,
সম্ভব শুরু করে দিন। দর্শক অপেক্ষায় আছে ক দিয়ে আটজন আল্লাহর ওলির নাম শুনবে তারা।
আসলে আমাদের
আল্লাহর ওলিগুলার নাম যারা আছেন, ওনাদের নাম আমাদের নামের সাথেই কিন্তু মিলে, ওনারা কিন্তু আকাশ থেকে পড়ে নাই অথবা ইয়ে
নাম তো নাম হয়ে থাকে।
আমি যদি বলি হযরত করিম শাহ রহমতুল্লাহ আলাই, অবশ্যই আল্লাহর ওলি আছেন। আমি যদি বলি হযরত কবির শাহ রহমতুল্লাহ আলাই, উনিও আছেন।
না না,
আমি যদি বলি হযরত জাকির শাহ রহমতুল্লাহ আলাই,
জাকারিয়া রহমতুল্লাহ আলাই, নাম এমন বলিয়েন না আবার যেগুলো নেই,
জাকারিয়া রহমতুল্লাহ আলাই, জাকির শাহ অবশ্যই আছেন, আমি বলতেছি ওনারা আছেন। আমি
আপনাকে
আমি তো এখন পাঁচজনের নাম বলে ফেললাম, করিম শাহ রহমতুল্লাহ, কবির শাহ রহমতুল্লাহ, জাকারিয়া রহমতুল্লাহ, জাকির শাহ রহমতুল্লাহ, তারপরে আপনার হযরত আব্দুল কাদির জিলানি
রহমতুল্লাহ
তাআলা। এইভাবে আপনার আমরা যদি আমাদের আশেপাশের নামগুলো নেই না, হয়ে যাবে ক দিয়ে। ঠিক আছে, তো কয়জন হলো আপনার? আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই, হযরত কবির শাহ রহমতুল্লাহ আলাই, হযরত আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ তাআলা আলাই।
আমাদের জাকির ভাই হয়তো বা উদ্দেশ্য রেখেছেন যে এমন নামগুলো যেগুলো প্রসিদ্ধ আমরা জানি, হ্যাঁ এই ধরনের আল্লাহর ওলি প্রসিদ্ধ আছেন,
360 আউলিয়া আছেন না?
জি জি,
প্রসিদ্ধ নাম হইলো যাতে করে কমপক্ষে নাম দুই একবার শুনছে এরকম।
এখন আপনি যেভাবে বলছেন এই নামেও হতে পারে, এই নামেও হতে, তাহলে তাদের নামও তো ফাতিহা করানো উচিত
না? অবশ্যই
এত আল্লাহর ওলি
যখন আছে, দর্শক থেকে একজন আমাকে এখন কি বলছে কানে কানে জানেন, আমার কানে বলতেছে যে আপনার নাম, আপনার নাম আর আমার নাম দিয়ে দিচ্ছেন, বলতেছে আপনার নামও দিলে হের নামও দিয়ে দিল।
না, এই যে দেখেন, আমি আপনাকে এই 360 আউলিয়ার লিস্ট আছে এখানে, দেখুন 38 নং যিনি সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাই, এবং কবির কবির সহ আছে ওই যে করিম, সৈয়দ আব্দুল করিম রহমতুল্লাহ তাআলা
আলাই, ঠিক আছে, সৈয়দ সহকারে বলতে
সৈয়দ ইয়াকুব রহমতুল্লাহ তাআলা আলাই,
জি,
সৈয়দ আবু বকর রহমতুল্লাহ তাআলা আলাই, সৈয়দ খাজা ইকবাল রহমতুল্লাহ তাআলা আলাই, জাকারিয়া রহমতুল্লাহ আলাই, কামাল রহমতুল্লাহ আলাই। অর্থাৎ আমি সৈয়দ বলি নাই আর কি, কিন্তু এই যে আমি সহজে বললাম,
এখন আপাতত আপাতত মেনে নিলাম রেজাউল ভাই, তবে এরপরও রয়ে গেছে দর্শকদের
কবির রহমতুল্লাহ আলাইহি কিন্তু
ভাই 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 শুনুন ভাই,
দর্শক কিন্তু গ্রহণ
কুতুবউদ্দিন
রহমতুল্লাহ
আলাইহি মেনে নিলাম, কিন্তু দর্শক মানছে না, দর্শক বলছে যে তিনি মোবাইল দেখে দেখে বলছে।
আমি এখন দলিল বলছি, এখন
আমি
মোবাইল থেকে
নাম দিয়ে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আসবো ফয়জুর রহমান ভাইয়ের কাছে। ফয়জুর রহমান ভাই, যেভাবে এক কথায় প্রশ্নের উত্তর দেয় মানুষগুলো, যে এক একটা ধারাবাহিক থাকে, যখন চিন্তা করতে হয় দ্বিতীয় নামের জন্য, তখন সে এখানে আটকে যায়, আর আটকে গেলে ফয়জুর রহমান ভাইয়ের সময় শেষ হয়ে যাবে।
ফয়জুর রহমান ভাইকে আরেকটু সময় দেওয়া উচিত আমাদের সাথে, যেহেতু ইমরান মাদানী ভাই আসছেন।
ইমরান মাদানী তো, ইমরান মাদানী ভাই তো পরে আসছেন, তার থেকে পরেই হবে সেগমেন্টটা। ফয়জুর রহমান ভাই অনেক আগে সময় দিয়েছেন, একটু
হয়তো কঠিন হয়ে যেতে পারে।
পাঁচটা নাম বলুক, সমস্যা কোথায়? দশটা নাম বলুক, এখানে তার জন্য পুরস্কার আছে, মুস্কি হাসি এমন তো না, তাকে দিতে হবে
আমাদের। আমি এহসান ভাই তো আরেকটু বেশি বলে দিবে,
বেশি বলবেন না, আপনি একটু কম বললেন। ঠিক আছে, ফয়জুর রহমান ভাই আগে বলেন, মাইকটা ফয়জুর রহমান ভাইকে দেন।
রাজধানী থেকে শুরু করছি।
হ্যাঁ হ্যাঁ, রাজধানী থেকে শুরু করেন।
ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, সৈয়দপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, তারপর
এগারোটা
নরসিংদী,
আরো বলবে,
তারপরে ভৈরব,
না এরপরে আর তারপরে এগুলো থানা, জেলার নামও না, থানার নামও না, এটা মানুষের ভাষাগত অভ্যাস। এরপরে আর তারপরে এ আর উ, এগুলা কিন্তু থানা আর জেলার নাম না। যাই হোক,
আরো
পারে, কিন্তু আমি বলছিলাম যদি আটকিয়ে যায় তো এখানে থাকে।
হ্যাঁ
আচ্ছা, যাই হোক, ফজর আমরা শুক্রিয়া, আল্লাহ তালার ধন্যবাদ, মুস্কি হাসি আপনাকে উপহার দিয়ে দিলাম। এবার এহসান ভাই আমাদেরকে জানাবেন বাংলাদেশের কিছু জেলার নাম দেখি বেশি যাওয়া যায় কিনা বারোটার বেশি।
আচ্ছা, এই বারোটা বাদে প্রথম হচ্ছে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনা, সৈয়দপুর, চট্টগ্রাম,
কক্সবাজার,
নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, দিনাজপুর, রাজশাহী।
দিনাজপুর একবার বলেছেন আপনি,
তাতে বোঝা গেছে দর্শক শ্রোতা এহসান ভাইয়ের উপর সবার একটা ভরসা ছিল, এহসান ভাই ফয়জুর রহমান ভাইয়ের চেয়ে বেশি উত্তর দেবে, কিন্তু এহসান ভাই এখানেই আটকে গেছে। সে সাতটার মতো বলতে পারছে, একটা নেই, কিন্তু এরপরে যা বলছে দ্বিতীয়বার বলছে, আবার থানার নামও বলে দিচ্ছে। এজন্য ওই ফয়জুর রহমান ভাইয়ের জন্য একটি হাসি ছিল, আর আমার এহসান ভাইয়ের জন্য একটি মুস্কি হাসি। আমি আর বেশি আপনার জন্য দিতে পারছি না পুরস্কার। শুক্রিয়া আল্লাহ তাআলার। সবাই খুব ভালোই করেছেন। দর্শকের কল নিব, এসএমএস নিব, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় আছে তাও আলোচনা করব। ইমরান মাদানী ভাইকে ভিন্ন ধরনের একটি সেগমেন্ট দিব ইনশাআল্লাহ। দাদা কল চালিয়ে দিন।
আমার নাম আসাদুল্লাহ সোহেল, মাদানী চ্যানেল বাংলা হওয়াতে আমরা অনেক উপকৃতি হয়েছি। দেশ দশ শুনিয়েছে বিরাট খেজমত দিতেছে আল্লাহ তালা। মাদানী চ্যানেল বাংলা এবং দাওয়াত ইসলামকে সারা বিশ্বের বুকে কবুল করুক, তাকে আমার সুন্দর দাঁড়িয়ে থাকুক। আল্লাহ তালা দিন দিন এই মাদানী চ্যানেল বাংলা সহ সকল শাখা সমৃদ্ধি উন্নতি নিশ্চিত করুক। আমি সেই প্রত্যাশা রাখি এবং আমরা সুন্নিয়ত সুন্নি ভাইরা ওনারা সবাই যাতে এর মাধ্যমে দিন দিন উপকৃত হতে পারি, আল্লাহ তাদের সেই তৌফিক দান করেন।
যাই হোক, মোবারকও মেনে নিলাম, সালামের উত্তরও দিয়ে দিলাম। আল্লাহ তাআলা শুকরিয়া যে কল দিয়েছেন আর সঙ্গে আছেন। জি, কল চালিয়ে দিন।
আমি শরীফুল ইসলাম ঢাকা থেকে বলছি। আমি ইমরান ভাইয়ের কাছ থেকে একটি নাচ শুনতে চাই।
আচ্ছা, ইমরান ভাই থেকে নাচ শুনতে চান, কোন নাচ শুনতে চান তাও জানালে ভালো হতো, ওই নাচটি আপনাকে শুনিয়ে দিতাম। যাই হোক, চাও চলতেছে স্টুডিওতে, সাথে সাথে ইমরান মাদানী ভাই কি চা পান করে নাচ শোনাবেন না আগেই শোনাবেন, কোনটা? ইমরান মাদানী ভাই, এহসান ভাইয়ের কাছে আসবো, কিছু মাদানী ফুল নিবে, এরপর ইনশাল্লাহ নাচ শুনবো। জি এহসান ভাই।
আচ্ছা, আজকে বিষয় মেহমানদারি, মেহমানদারি নিয়ে হয়েছিল। তো মেহমানদারি বিষয়টা, মানুষের যে চরিত্রগুলি রয়েছে, উত্তম যে গুণগুলি রয়েছে, তার মধ্যে মেহমানদারিটাও রয়েছে।
আচ্ছা, উত্তম গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হলো
মেহমানদারি। এটার মাধ্যমে মানুষকে কিন্তু খুশি করা যায়, খুশি করার একটি মাধ্যম মেহমানদারি।
জি।
তো আমরা যদি সাহাবাই কারাম আলিহ মুরিদান তাদের জীবনী দেখি, তো এদের মধ্যে দেখা যাবে যে কিয়ামত পর্যন্ত তাদের মতো এত উত্তম মেহমানদারি বা তাদের যে স্যাক্রিফাইস ত্যাগগুলি, এরকম কিন্তু পাওয়া খুব কষ্ট। মানে পাওয়া যাবে কিনা আমার জানা নেই, তাদের মতো আর কেউ হবে না। সাহাবাই
তো মেহমানদারি করেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আলা ব্যক্তি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা মেহমান হিসাবে ঘরে দাওয়াত দিয়েছেন, তখন তো তারা এর চাইতে তাদের কাছে খুশির কি হতে পারে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদের ঘরে তাশরিফ নিয়ে গিয়েছেন, মেহমান হয়েছেন,
এর থেকে বড় আসলে আর কি হতে পারে? যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে মেহমান। তো একবার এক ব্যক্তি আসলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তো তিনি তার স্ত্রীদের নিকট পাঠিয়ে দিলেন তাকে মেহমানদারি করার জন্য। তো তাদের ঘরে ওরকম কিছু ছিল না যে তাকে মেহমানদারি করবে পর্যাপ্ত পরিমাণে। তো এখন সেই লোকের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলা হলো যে এই ব্যক্তির জন্য কেউ কি মেহমানদারি করবে? তো এর মধ্যে একজন আনসারী সাহাবি, তিনি রাজি হলেন যে আমি তাকে মেহমানদারি করব। তো ওই ব্যক্তিটিকে তার ঘরে পাঠিয়ে দিলেন, তার স্ত্রীকে বললেন যে এটা আল্লাহ রাসূলের মেহমান, তো তুমি এর জন্য কি মেহমানদারি করো, খাবার দাবার প্রস্তুতি নাও। তো তার স্ত্রী বললেন যে আমাদের ঘরে তো খাবার শুধুমাত্র বাচ্চাদের খাওয়ার জন্য যে খাবার সেটাই রয়েছে, এছাড়া কোনো খাবার নেই। তো তিনি বললেন তাই তুমি রেডি করো, প্রস্তুতি নাও, সেটাই তুমি খাইয়ে দিবে, যেহেতু আল্লাহ রাসূলের মেহমান। তো তিনি ওরকম ভাবে আয়োজন করতে রাখলেন বাচ্চাদের যে খাবার। তো বাচ্চাদেরা কি খাবে, তাদেরকে ফুসলিয়ে বিভিন্ন ইয়ে করে তারা ঘুম পাড়িয়ে দিলেন এবং তাদেরকে রান্না করে সেই মেহমানকে তাকে খাওয়ানো শুরু করলেন। এবং তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে আমরা খাবো না, কিন্তু খাওয়ার মতো অভিনয় করব, যেন তারা মেহমান বুঝতে না পারে আমরা না খেয়ে কষ্ট পাচ্ছি, এটা তাদেরকে বুঝতে দিব না।
কেমন ছিল মেহমানদারি?
কেমন ছিল আজকে আমাদের অবস্থা কি? তো এই অবস্থায় তিনি মেহমান তো খেয়েই নিলেন, তারা দুইজন ব্যক্তি স্ত্রী এবং সেই সাহাবী, তিনি তারা রাত যাপন করলেন ওইভাবেই, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায়। তো পরদিন সকালে যখন আল্লাহ রাসূলের দরবারে সেই দুইজন আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের এই আচরণে, তোমরা কালকে গত রাতে যা করলে মেহমানের সাথে, এই আচরণে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়েছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কেমন ছিল তাদের?
তার মানে বোঝা যায় মেহমানকে যদি খুশি করা যায়, এই খুশিতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার প্রতি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আমরাও চাই কি এমন মেহমানদারি আমরা করি যাতে করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের প্রতি খুশি হয়ে যান। আমাদের যে একটি প্যাকেজ রয়েছে মাদানী চ্যানেলের দর্শকের জন্য, মাদানী মুন্নাদের মাদানী ফুল, এই প্যাকেজটি চালিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ আমরা নাচ শুনবো ইনশাআল্লাহ।
আমাদের বাসায় না বন্ধুদেরকে আমি তাদেরকে মিষ্টিমুখ করাই, ঈদের দিন নামাজ পড়ে আসে, আমরা গোস্ত পাকায় খাই, রাত্রে খাই, সকালে খাই, গ্রামে যারা অসহায় আছে তাদেরকে দিই, গরিব যারা আছে তাদেরকে দিই, আমাদের বাসায় যারা খাইতে আছে তাদেরকে দিই। আমরা গান বাজান নিষেধ করি এই জন্য যে এগুলো শয়তানের কাজ, মানে শয়তানে এগুলোর ভিতরে ধোকা দেয়, আমরা তো গান বাজা বাদ দিয়ে তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিই।
মাশাআল্লাহ। মাদানী মুন্না, গান বাজনা বাদ দিয়ে নাতে রাসূল এগুলো করা উচিত। যখনই আপনার সন্তান দেখেন ঈদের দিন বিভিন্ন ধরনের যেগুলো অনুমতি নেই, শরিয়াত আমাদেরকে অনুমতি দিচ্ছে না, এমন কাজের মধ্যে আপনার সন্তান জড়িয়ে পড়ছে ঈদের খুশিতে, তো তাদেরকে ওখান থেকে বাধা দিয়ে বুঝিয়ে এরপর মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন, যাতে করে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারে, ইলমে দ্বীনের আলোচনা শুনতে পারে। কখনোই এমন যেন না হয় যে আমার সন্তান অবাধ্য হয়ে এরপরে গান বাজনা, অন্য অন্য ছেলেদের সাথে চলাফেরা, যারা এরকমের পরিবেশের মধ্যে থাকে। আমরা চেষ্টা করি নিজের সন্তানকে এই সকল কাজ থেকে বাঁচানো আর ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য। ইমরান মাদানী ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ নাতে রসুল শোনার জন্য। ইমরান মাদানী ভাইয়ের নাতে নাচ শোনার জন্য শরীফুল ভাই কল দিয়েছিলেন। জি ইমরান মাদানী ভাই।
জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি জীবনে। আমি কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া খুদার প্রিয় সোল তিনি শফিউ তিনি
বিশ্বাস করবে কেমনে প্রতিরোধ আমার রোগের নেই কোন ঔষধ চিকিৎসক করবে কেমনে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোধ প্রতি
দর্শক শ্রোতা, আরো কিছুক্ষণ সময় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আসবো নিজাম ভাইয়ের কাছে আজকের বিষয় মেহমানদারি নিয়ে কিছু মাদানী ফুল। দর্শকে
মেহমানদারি, এটা তো আমাদের সুন্নতে ইব্রাহিমে বটে, আমরা শুনেছি এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত মোবারক।
জি,
হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি যখন মেহমান ঘরে আসতেন, ওনার নিয়ম ছিল এটা, যখন মেহমান ঘরে আসতেন তখন তিনি দাঁড়িয়ে যেতেন তাদের সম্মানে, যে মেহমান আমার বাসা আসছে। তো ওনাকে আরজ করা হলো যে আপনি মেহমান আসার পরে দাঁড়ানোর কারণ কি? তখন তিনি আরজ করলেন যে সরকারি মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে ঘরে মেহমান থাকে সেখানে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকে।
সুবহানাল্লাহ,
তো ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আর আমি বসে থাকবো, এটা আমার কাছে লজ্জাবোধ হয়, এই জন্য আমি মেহমানের সম্মানে দাঁড়িয়ে যাই। তো মেহমানদারি করার আগে তো এটা আসার পরে সম্মান করা, তো এভাবে যদি মেহমানকে এত সম্মান করলে করতেন আমাদের সাহাবায়ে কেরাম, তো আমাদের কি করা উচিত? এভাবে উমর ইবনে আব্দুল আজিজ আরেকজন আছেন, তিনিও তাবেয়ী বুজুর্গ ছিলেন, তিনি এক সময় এক মেহমানের সাথে এরকম আলাপ আলোচনা করতেছেন, হঠাৎ করে ওনার যে বাতি ছিল এটা নিভে গেল চেরাগ। তো তিনি কি করলেন, নিজ হাতে আবার ওই চেরাকে জ্বালিয়ে দিলেন, তেল ভর্তি করলেন, মেহমান আরজ করলেন যে আলিজা আপনি তো আমাকে বললে আমি করে দিতাম, যেহেতু উনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, বাদশাহ ছিলেন, তো উনি বললেন যে আমাকে দিলে তো আমি করে দিতাম। তখন উনি বললেন যে না, মেহমান দিয়ে কাজ করানো এটা উচিত নয়। তিনি আবার বললেন যে তাইলে তো আপনি খাদেম সবকে ডাকতে পারতেন, উনি তো মাত্র ঘুমিয়েছে। তো তিনি বললেন যে আমি এই কাজটা করার আগে যেই উমর ইবনে আব্দুল আজিজ ছিলাম, তার আগে আমি তেল ভর্তি করার পর আমি সেই উমর ইবনে আব্দুল
আজিজ।
আমি যে আপনার সামনে মেহমান সামনে কাজগুলা করলাম, আমার সম্মান কমে যায় নাই, আমি যেই ছিলাম আমি সেই রয়েছি। হযরত বাবা গঞ্জশেখর রহমতুল্লাহ বলেন যে আমাদের কুচি কুটি হানাফি মাজহাব হানাফিদের ইমাম যিনি নোমান বিন সাবেত হযরত আবু হানিফা রহমতুল্লাহ, ওনারাও এরকম অভ্যাস ছিল যে নিজ হাতে মেহমানকে হাত ধুয়ে দিতেন আর বলতেন যে এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ইমাম মালিক রহমতুল্লাহ এটা করেছেন। আর যেটা বিশেষ করে আমরা গত রাতে আমরা এখানে তিনজন একজন ইসলামী ভাইয়ের বাসায় মেহমান হয়েছিলাম, তো আমাদেরকে
মেজবান নিজেই আমাদেরকে হাত দিয়েছেন, খাবারের আয়োজন করেছেন, মাশাআল্লাহ। এটা দাওয়াত ইসলামী শিক্ষা, আসলে যার বাসায় গিয়েছি সেও মুবাল্লিগ ছিলেন, আর শিক্ষা তো দাওয়াত ইসলামী থেকেই আমরা পেয়েছি। আজকের অনুষ্ঠানে একটা দিক আলোচনা না করলেই নয় যেটা রেজাল্ট, সেটা হলো গিয়ে মেহমানকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি কার বাড়িতে গেলাম আর সে কোন পর্যায়ের ব্যক্তি, আমি কোন পর্যায়ের ব্যক্তি, কেমন ব্যক্তি, আমি যেন কারো বোঝা না হই। এখন দেখা গেছে আমি হলাম সমাজের গণ্যমান্য এক ব্যক্তি, আমার আত্মীয় সে আর্থিকভাবে একটু কমজোর অর্থাৎ দুর্বল, এখন আমি তার বাসায় যাওয়াতে সে আমাকে এক বেলার পরে দ্বিতীয় বেলা খাওয়াবে এরকমের অর্থ তার কাছে নেই, এখন আমাকে এটা মাথায় রাখতে হবে। এমন যেন না হয় যে আমি আমার সম্মান তো একটা লেভেলে আছি, আমি সমাজের গণ্যমান্য ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা আমার আত্মীয়কে গরিব রাখছেন, সে গরিব আছে, এখন তার বাড়িতে গেছেন আপনি, এটা তো মোবারকবাদ, কিন্তু এটা যেন না হয় আপনার কারণে যেন তার কষ্টটা বেড়ে না যায়।
এটাও কিন্তু সম্ভব যে যদি ওই যে যার বাড়িতে আমি গেলাম ভালো ভালো নিয়তের সহিত তাকে এমন আমি অবস্থা সৃষ্টি করি যে সে তো আমাকে মেহমানদারি তার সাধ্য অনুযায়ী করবে, আমি এমন জিনিসপত্র আমার সাধ্য আছে এগুলো নিয়ে যাই, সেজন্য এগুলো দিয়ে আমাকে মেহমানদারি করাতে পারে।
এটাও করে অনেকে, এটা অনেকে করে যে যখন সে গেল কোথাও বেড়াতে গিয়ে দেখে যে সাংসারিক যে ঝামেলা বা আর্থিক যে অবস্থা তাতে করে সে এক অক্টর পরে দ্বিতীয় অক্টর যে আয়োজন করবে এই পরিস্থিতি নেই, আমি অনেককে দেখছি, তখন সে নিজে বাজারে যায়, বাজারে গিয়ে নিজের পছন্দ মতো খাবারের আয়োজন মাছ তরকারি নিয়ে এরপরে আবার ওই বাড়িতেই যায়, তখন হয়তো বা ঘরের মানুষ বা মেজবান একটু লজ্জা বোধ করে যে সে মেহমান হয় বাজার করেছে, তখন তাকে উৎসাহ দেওয়া উচিত যে আমার পক্ষ থেকে এগুলো আপনাদের জন্য তোফা স্বরূপ বা পুরস্কার স্বরূপ আমি নিয়ে আসছি, এরকম অনেক হয়ে থাকে। আর যখন আপনি এই কাজটা করবেন তখন ওই মেজবানের অন্তর থেকে আপনার জন্য দোয়া আসবে যে আল্লাহ তুমি তাকে হায়াত বাড়িয়ে দাও, সে আজকে আমাকে বেজ্জতি থেকে অপমানিত থেকে রক্ষা করেছে, কেননা সে নিজে গিয়ে বাজার করে আনছে, মানে কি আমি এখন অপমান থেকে বেঁচে গেলাম, না হয়তো এই মেহমান আমি কি দিয়ে বিদায় করতাম, আজকে কি খানার আয়োজন করতাম। এই জন্য আমরা যখন মেহমান হব কারো বাড়িতে আমাদের যেন মাথা ঠিক থাকে, বুঝ যেন আমাদের ঠিক থাকে কার বাড়িতে গেলাম আর কতটুকু সে আয়োজন করতে পারবে। আরো একটি সমস্যায় আমরা পড়ি মেহমান হয় যখন যাই মেজবানের বাড়িতে গিয়ে, রেজাউল ভাই তার বাড়িতে তার ঘরের মধ্যে কি কি আছে পুরাটা আমরা এক নজরে দেখে নেই, পুরা ঘরের মধ্যে এক নজরে দেখে নেই,
মানে খুঁটিনাটি কি উপর নিচে উপর
দোষ কি কি আছে, ভালো কি কি আছে, এগুলো সব কিন্তু আমরা খুঁজে নেই, হাদিসে পাকের মধ্যে রয়েছে, এটাও কিন্তু করা ঠিক না। কোথাও তার ঘরের মানুষের ছবি আছে লাগানো লটকানো, এরপরে কোথাও এমন কিছু রাখা আছে যা আপনার পছন্দ না তাও বলে দিলেন, এরপরে এইসব বিষয়গুলো থেকে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে যে আমরা যেন এভাবে না করি, যতক্ষণ পর্যন্ত তার ঘরে থাকবো মাথাকে দৃষ্টিকে যেন নত রাখি, নিচে ঝুঁকিয়ে রাখি, এই দোষগুলো যেন আমাদের চোখে
দোষ বা কথা না বলা যায়,
মেহমান যেন কষ্ট পায়। আচ্ছা, এরপরে আবারও কিছু হয়, যেমন ধরেন গিয়া মেহমানের পক্ষ থেকে যে মেজবান কষ্টটা পায় সেটা হলো খাবারের আয়োজন তো সে করলো, এমন মেজবান আছে মেহমানের জন্য 10,000, 15,000, 20,000 টাকার বাজেট এগুলো খরচ করে খাবারের আয়োজন করেছে, আপনারা হয়তো বা অনেকেই করেছেন এরকমের, এরপর যখন খাবারটা পেশ করা হলো সামনে মেহমানের, মেহমান খাবার মুখে দিয়ে যদি বলে সব ঠিক আছিল কিন্তু লবণটা একটু কম হয়েছে,
লবণটা কম হয়েছে,
এই 20,000 টাকাটা আমি পানি করে দিলাম,
ঝাল বেশি হয়েছে,
একটু কথা বলে এটা মাথায় রাখি,
আমি তো এত ঝাল খাই না, আমি তো এটা খাই না, আমার তো এটা ভালো লাগে না, আমি তো এটা অভ্যস্ত নয়, এইটা তো আমার ঘরে কখনো পাকাই না। হ্যাঁ, মানে এই যে এইগুলো আমাদের একদম, মানে আমাদের ঘরে একদম ব্যান্ড নিষেধ। তো মেহমান আমি যেহেতু হয়েছি, মেজবানের যা যতটুকু সাধ্য আছে সেটা উপস্থাপন করুক, পছন্দ হলে খাবো, না পছন্দ হলে মানে কষ্ট করে হলো যেন মেহমানের কষ্ট না হয়, এটা বুঝতে দেব না যে আমার এটা পছন্দ না। হ্যাঁ, কষ্ট করে হলো যতটুকু আমাদের আমার খিদা নিবারণ হয় এতটুকু
খেয়ে। এটাই আসছে, যদি তোমার খাবার পছন্দ না হয় বা তোমার রুচির চেয়ে ঝাল বেশি হয়ে গিয়েছে, তো তুমি না খেতে পারলে নিজের হাত কে গুটিয়ে নাও, কিন্তু খাবারের দোষ বর্ণনা করার অনুমতি
আমাদের মাদানী নিয়ামতের মধ্যে আমি আমাদেরকে।
তবে এই ব্যাপারে নিষেধাজ্ঞা আছে যে খাবার কেমন হয়েছে, মেজবানের তো এটা বলা উচিত না,
মেজবানের সময় প্রশ্ন
করে থাকে, তখন সেই ব্যক্তি গুণাগার হয়ে যায় মিথ্যা। এখন ভদ্রতার খাতিরে বলবে যে খাবার ভালো হয়েছে, তো খাবার ভালো না হলে বলে ভালো হয়েছে,
কেন মেজবানকে খুশি
খুশি রাখা যায়, খুশি রাখতে যাচ্ছে ওদিক দিয়ে আবার সে মিথ্যা বলে ফেলছে,
মিথ্যা। এই প্রশ্নটা অনেকগুলা ক্ষেত্রেই নিষেধ আছে, যেমন কেউ সফর করে আসছে মেহমান, তাকে যদি জিজ্ঞাসা করে সফর করে আসছেন কষ্ট তো হয়নি, কষ্ট তো হয়েছে, কিন্তু যখন আপনি জিজ্ঞাসা করছেন তখন সে কি বলবে,
না কোনো কষ্ট হয়নি।
মোট কথা আমাদের এরকম কথা থেকে বাঁচা উচিত যার দ্বারা, যে প্রশ্নের দ্বারা যে সামনে আছে সে যেন মিথ্যায় না পড়ে যায়,
মিথ্যায় না পড়ে যায়, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তবে যখন আমরা মেহমান হব, কারো বাড়িতে যাবো, প্রত্যেকটা সাইড যেন আমরা খেয়াল রাখি খাবার দাবারের বিষয়ে।
আবার এটাও আছে যে কেউ প্রশ্ন করলো কেমন হলো, এখন আমি যদি এটা ভেবে উত্তর না দিই চুপ থাকি, এটাও কিন্তু আবার মেহমানের কষ্টের দ্বারা হয়তো ভালো ভালো নিয়তের সহিত যে তুলনামূলক তুলনা করে আমরা
আলহামদুলিল্লাহ
এমন তাওরিয়া শব্দ বলে দিলাম যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে দিলাম, সুন্দর
বললাম। মেহমানদারির কিন্তু আরেকটা সিস্টেম রয়েছে, কারণ যেটা হচ্ছে মানুষের বাড়িতে আমি মেজবানের বাড়িতে না গিয়ে আমার সাথে পথে আমার আত্মীয় বন্ধুর সাথে দেখা হলো, চলুন আমরা একটু নাস্তা করে নেই, আমরা হোটেলের মধ্যে দোকানের মধ্যে ঢুকি, ওই সময় কিন্তু আমরা মেহমানদারি করে থাকি নিজ, হয়তোবা ওই সময় আমরা টাকা দেওয়ার সময় যখন বিল দেবো তখন মেহমানে বলতেছে আমি দিই, আমি বলতেছি, ওই সময় কিন্তু একটা আনন্দ
অনেকের যদি মনে এটা থাকে যে আমি বিল দিব বলে পকেটে হাত দিচ্ছি আর হাত বের হচ্ছে না, যাতে করে সামনের ব্যক্তি দিয়ে দেয়, এমন যেন নিয়ত না থাকে। অনেকেই দেখা যায় এরকমের, থাক ভাই ভাই আমি আমি বিল দিচ্ছি, আমি বিল দিচ্ছি, পকেটে তো হাত দিলাম কিন্তু হাত আর টাকা বের হচ্ছে না, কিন্তু হাতও বের হয় না, বের করে না, অপেক্ষায় আছে যাতে করে আমার সাথে যিনি আছে তিনি যেন বিলটা দিয়ে দেয়, এমন যেন না হয়। তবে একবার দুইবার তৃতীয়বার ব্যক্তি কিন্তু আপনাকে চিনে নিবে যে সে প্রতিবার পকেটে হাত দিবে কিন্তু বিল দিবে না, একবার আপনাকে দেওয়াই দিবে বিল, বলবে এবার আপনি দিয়ে দেন, এখন আর সে হাতে পকেটে ঢুকাবে না, টাকাও বের করবে না। এই জন্য নিয়ত ভালো থাকা চাই, এরপরে অন্যকে খুশি রাখার চেষ্টা
করি, অন্তর থেকে নিয়ত থাকা চাই যে আমি সুবর্ণ সুযোগটা
কাজে লাগাই,
কাজে লাগাই, আমি একটা সুযোগ গ্রহণ করি, এটা তো আরো সদকা, এটা তো উত্তম
আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, আরো কিছু সময় অল্প কিছু সময় থাকবো, ইমরান মাদানী ভাইয়ের কাছে আসবো, ওনার সাথে একটা সেগমেন্ট করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে দর্শকও দেখে খুব আনন্দ পায়, খুশি তাদের খুশি হয়, তারা যেন খুশি হয়। ইমরান মাদানী ভাইও ইনশাল্লাহ আশা করি ভালো সঠিক জবাব দিবেন। আপনাকে আজকের এই অনুষ্ঠানে 6 জন নবীর নাম বলবেন, এখন না 5 মিনিট পরেই বলেন, 6 জন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের নাম আশা করি পারবেন, আর এটা পারবেন ওই জন্যই আপনাকে সহজ করে দিলাম। 6 জন আল্লাহর
কম হয়ে গেল,
সময় দেওয়া উচিত, একটু উপস্থিত তো আর চলে আসে না নামগুলো, তাই না?
কি বলেন 6 জন নবী?
হ্যাঁ হ্যাঁ 6 জন যথেষ্ট আছে, 6 জন নবীর নাম।
সোহেল ভাই, রেজাল ভাই মত যদি করে অক্ষর দিয়ে দেওয়া হয় তাহলে
অক্ষর না, ডাইরেক্ট নাম বলবেন,
10 জন হলে ভালো হয়।
না না 6 জন থাকুক, আর দর্শক শ্রোতা যারা আছেন, ছোট যারা আছে, মাদানী মুন্না মুন্নি যারা আছেন, তারাও যাতে আজকের এই অনুষ্ঠান থেকে ছয়জন নবীর নাম ইমরান মাদানী ভাই থেকে শিখে কমপক্ষে কাগজে লিখে রাখি, মুখস্থ করে রাখি, ছয়জন নাম যাতে আমরা মুখস্থ থাকে, যে ছয়জন নবীর নাম আমি মুখস্থ করেছি, এই সুযোগটা যেন আমাদের হয়ে যায়। যদি কল থাকে তবে অনুরোধ করবো চালানোর জন্য।
আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি চট্টগ্রাম থেকে বলছি।
জি,
ফয়জুর রহমান দা থেকে একটা নাচ শুনতে চান, নাচগুলো আমার শুনে অনেক ভালো লাগে।
আচ্ছা, ফয়জুর রহমান ভাইয়ের নাচ শুনতে চান, ফয়জুর রহমান ভাইয়ের নাচ খুব আপনার পছন্দ লাগে, ফয়জুর রহমান ভাই কি বলেন, একটা নাচ শুনতে চাইছে, খুব পছন্দের আপনার নাচগুলো। আসলে নাচ খাদের মধ্যেও আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিয়েছেন যে তারা তাদের এই কণ্ঠ দিয়ে, তাদের ভয়েস দিয়ে হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে পরিবর্তন করতে পারে। তারা যে সকল যুবকরা গান শুনে তাদেরকে পরিবর্তন করে নাচের দিকে নিয়ে আসতে তারা সক্ষম, এই অভিজ্ঞতা, এই কণ্ঠ আল্লাহ তাআলা তাদেরকে। আমি বুঝি না, মাঝে মধ্যে আমার কাছে এটা অবাক লাগে, আমি অনেক সময় দেখি ইমরান মাদানীকেও দেখি, আবার ফয়জুর রহমান ভাইকেও দেখি, অন্য নাতখাদেরকেও দেখি, যখন তিন চারটা নাতের অনুরোধ চলে আসে না, তো এরা কি করে, প্রত্যেকটা নাতের এক পংক্তি একটা আশার করে পড়ে, কিন্তু প্রত্যেকটা নাতের কিন্তু সুর আলাদা। এরা কি করে, একটা নাচ ছেড়ে দিয়ে দ্বিতীয় নাচটা শুরু করে, দ্বিতীয় নাচের সুর আলাদা, কিন্তু এইটা কিভাবে তারা উঠে। ফয়জুর রহমানকে মাইক দেন, আমি এর থেকে একটু কথা বলি এই বিষয়ে। ফয়জুর রহমান ভাই আমাকে এটা একটু বলবেন যে প্রথম একটা নাচ করলেন না, একটা কলি পড়লেন, পরার পর দ্বিতীয় কলি যখন আপনি উঠান, তো ওই সুরটা তাড়াতাড়ি করে কিভাবে পান খুঁজে।
জাকির ভাই, এটা প্রথমত আল্লাহ তাআলার দয়া, এটা মানে এটা প্র্যাকটিসের মাধ্যমে হয়।
আচ্ছা,
এবং নাচ শরীফ শ্রবণ করা, আমরা শুধু পড়ি যে এমন না, আমরা নাচ শরীফ অন্যান্য মাদানী চ্যানেলের, যেমন মাদানী চ্যানেল উর্দুরা যেটা রয়েছে, সেটা সেখান থেকে আমরা শুনি, তারপরে সেটা নকল করার চেষ্টা করি, একটা প্র্যাকটিসের মাধ্যমে, একটা ইশক মহব্বতের মাধ্যমে এটা চলে আসে।
আচ্ছা, আপনার একটা নাচের মধ্যে যেটা বিশেষ আকর্ষণ, দর্শক শ্রোতাও এটাই খেয়াল করে, আর এই জন্য এটা আপনার নাচের যখন একটা লম্বা টান দেন না, তখন একটা ঢেউ আসে, এটা কি এমনি কোনো অন্য কিছু নাকি আপনার অভিজ্ঞতা এটা?
শুরুতে তো এটা ছিল না আসলে, ওই যেটা বলেছি অন্যান্য নাচ শোনা এবং সে অনুযায়ী নকল করার চেষ্টা।
আপনি তো যেমন ধরেন কি, একজন নাচকার কথাই বলি আমি, আশফাক মাদানীকে আপনি যদি এর নাচ শুনেন, তো আশফাক মাদানী যে এর তর্জের মধ্যে, সুরের মধ্যে যে বাসটা দেয়, একটা টান দেয়, ওটা তো আপনি সরাসরি দেয় শুনেন নাই, এনার থেকে শুনে আপনি প্র্যাকটিস কিভাবে করলেন এটা, এবার সম্ভব কিভাবে?
সরাসরি শোনা আর ওনার রেকর্ডকৃত নাচ বা মাদানী চ্যানেল, ওটা একই ধরনের,
বুঝে নিয়েছেন না এভাবে। আচ্ছা, ইমরান মাদানী ভাই থেকে একটা প্রশ্ন ছিল আমার, আপনাকে নাতের মধ্যে দেখা যায় দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অনেক লম্বা করে একটা সুর দেন, এটা এত দম, এত নিঃশ্বাস, বা এটা কিভাবে সম্ভব হয় আপনার দ্বারা?
আসলে ওই এক কথাই ফেজ ভাই যেটা বলেছেন, প্র্যাকটিস, সবকিছুর মূল হচ্ছে প্র্যাকটিস থাকতে হয়। আর সাধারণত যারা নাত খা ইসলাম ভাই আছেন, পড়েন, মানে আল্লাহ তাআলার একটা দানি যে তারা এটা করতে পারে, সাধারণত সবাই পারে না, এর জন্যই তো এদের আলাদা
হিসেবে দেখি আমরা, নারকা হিসেবে পরিচিত আপনারা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক এই খেদমতকে। আপনার সময়ও চলে আসছে, ছয়জন নবী আলাইহিসসালামের নাম শুনান, এরপর আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাঈল আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, আর আমাদের প্রিয় নবী
যেখানে আছি আমরা, আসুন আমরা দাঁড়িয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করি।
Yeah.
عید مبارک 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 عید مبارک